This track was downloaded from FusionBD.com.
কি আছে 117 নম্বর রুমে? জানতে হলে শুনুন কুয়াশা। আজ রাত 11টার খবরের পর স্বাগত বন্ধুরা কুয়াশার রাতে শুনছো এবিসি রেডিও 89.2, সাথে আছি আমি শর্মী। এবং প্রতিবারের মতো আমার সঙ্গে এবারও রয়েছে প্রথম ঘন্টায় গল্প। আমরা প্রায়ই শ্রোতাদের পাঠানো গল্প শুনি, তাদের লেখা গল্প শুনি, অথবা কোনো বিখ্যাত সাহিত্যিকের কোনো তার সাহিত্য রচনা অর্থাৎ রহস্য নিয়ে অথবা ভয় নিয়ে যদি তাদের কোনো লেখা থাকে সেগুলো আমরা প্রচারিত করে থাকি। আজকে আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম শেখ ফতে এলাহি, তিনি একটি গল্প পাঠিয়েছেন আমাদের যার নাম হচ্ছে পাপ পুণ্যের বিচার। সেই গল্পটি আমরা শুনব প্রথম ঘন্টায়। দুটি পর্বে শুনব, প্রথম পর্বটি শুনব একটু পরেই, অর্থাৎ এখনই শুনছি, তারপরে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে বাকি পর্ব শুনব। আর আমাকে যারা শুনছে বা শুনছেন, যারা আমার সাথে আছেন, প্লিজ আমাকে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। ইতিমধ্যে কিছু SMS আছে, আমি কয়েকটা SMS পড়ে চলে যাচ্ছি আজকের প্রথম ঘন্টার প্রথম কাহিনী শুনতে। এটা লিখেছে তুষার আল হাসান ঢাকা থেকে, লিখেছে গান শুনতে ভালো লাগে না। আচ্ছা তাহলে আমার সঙ্গে থাকুন আর কুয়াশার গল্প শুনুন। অন্ত দেবনাথ লিখেছে বুড়িঘাট থেকে, আপু রাসেল ভাইকে বলো নেটওয়ার্কটা ভালো মতো দেওয়ার জন্য। আচ্ছা ইয়াহিয়া চৌধুরী কেরানীগঞ্জ থেকে লিখেছেন, এবিসি এমন একটা FM রেডিও যার সব প্রোগ্রাম সবচেয়ে সেরা, আর সব আর যে সেরা হচ্ছে আর যে সামিন। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষের লাইনটি এরকম ভাবে বুঝতে পারিনি, হয়তো বুঝতে পারলাম, আমি পড়তাম না। আর মোহাম্মদ মামুন লিখেছেন চিটাগাং থেকে, হাই শামিন আপু কেমন আছো, আমি আজকে প্রথম জয়েন করলাম, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। নয়ন বোম্বে সুইটস থেকে লিখেছেন, হাই শামিন আপু কেমন আছেন, কুয়াশার রাতে কুয়াশা শোনার মজাই অন্যরকম, আজকে ভয়ঙ্কর কিছু শোনার প্রত্যাশা করছি, আশা করছি আমিও। হ্যালো শামিন আপু, আমি আরিকা চিটাগং থেকে বলছি, আমি কুয়াশার নিউ ফ্রেন্ড, আমি কুয়াশা খুবই লাইক করি আপু, তোমার ভয়েস খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আর রিয়া লিখেছে, আমি আমার কাজিনের কাজিন আর আমার ফ্রেন্ড লামিয়া তোমাকে শুনছি, ওকে। ব্যাবিলন চাকমা লিখেছেন বুড়িঘাট থেকে, আপু ঘুমের কারণে অনেকদিন পর কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, আশা করছি খুব ভয় পাবো, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকে প্রথম ঘন্টার কাহিনী শুনতে, যেটা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার যার নাম শেখ ফতে এলাহি। আর আজকের গল্পের নাম পাপ পুণ্যের বিচার, পড়ে শোনাবে সেতু। সঙ্গেই থাকুন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221।
ফরহাদ সাহেব অফিসের ব্যস্ততার জন্য আজ দেরি করে বাসায় ফিরছিল। ছাত্র জীবনে তিনি সৎ ও ধর্মভীরু হলেও সময়ের পরিক্রমায় তিনি বিভিন্ন প্রলোভনে পড়ে নিজের বিবেকের বিসর্জন দিয়েছেন। ধর্মকর্ম দূরে থাক, নাওয়া খাওয়া ভুলে তিনি প্রায় সময় অধিক সময় পর্যন্ত অফিস করতেন। অফিস সময়ের বাইরে তিনি অফিসে যে সময় দিতেন তাতে সরকারি কাজের জন্য সেবা তো দূরের কথা, শুধুমাত্র নিজে কিভাবে বিভিন্ন কাজে অনিয়ম করে আখের গোছাবেন সেই চিন্তা ভাবনা নিয়েই তিনি ডুবে থাকতেন। সেদিন অফিসে তিনি সরকারি কাজে নিজে কিভাবে বেনিফিটেড হবেন সেটা চুলচেরা বিশ্লেষণ করতে করতে রাত্রি 12:30 বেজে গেল। তার চোখে মুখে আজ খুবই তৃপ্তির হাসি, কারণ এতক্ষণ তিনি যে কাজের চুলচেরা বিশ্লেষণ করলেন তাতে তার আর্থিক সুবিধা বেশ ভালোই থাকবে। তিনি মফস্বল শহরে যে সরকারি অফিসে কর্মরত সেখানে তাকে শাস্তিমূলকভাবেই বদলি করা হয়েছিল। আগে তিনি পাশের বিভাগীয় শহরে কর্মরত ছিলেন এবং নিজ বাড়ি থেকেই অফিস করতেন। কিন্তু তার সরকারি বিভিন্ন কাজে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তুষ্ট ছিলেন এবং তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িতও ছিলেন। তাই কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই তাকে পাশের পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করলেন। কিন্তু ফরহাদ সাহেবের কর্মকাণ্ডে তেমন কোনো পরিবর্তন আসলো না এবং তিনি আরো বেপরোয়া হয়ে উঠলেন। তিনি সেখানে সরকারি বাংলোতে একাই বাস করতেন এবং খাওয়া দাওয়া অফিসেই সারতেন। তার অফিসের পিয়ন কাম বাবুর্চি লাতুমিয়ার বাসা থেকে তার জন্য খাবার আসত। তার বসবাসের সরকারি বাংলোটি অফিস থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জনমানববিহীন একটা জায়গায় অবস্থিত। অন্যান্য সরকারি বাংলো, স্টাফ কোয়ার্টার এবং বসতবাড়ি অফিসের ঠিক উল্টো দিকেই। অফিসের পাশে একটি বড় বেশ বড় মসজিদ পড়ে, সেটির পাশ দিয়েই ফরহাদ সাহেবকে তার বাসায় যেতে হয়। সেদিন অফিসের কাজ সেরে মসজিদের পাশ দিয়ে অন্ধকারের মধ্যে বাসায় ফিরবার সময় তার কানে জিকিরের আওয়াজ ভেসে আসলো। হঠাৎ করে তার মনে খটকা লাগলো। সাধারণত এই সময় তো কেউ মসজিদে থাকে না, কারণ এই অফিসে সে জয়েন করেছে 4 বছর আগে। কখনো কাউকে এই সময় মসজিদে ইবাদত করতে দেখেনি সে। যাই হোক, কৌতূহল বসে সে উঁকি দিল মসজিদের ভেতরে। দেখলেন পুরো শরীরে সাদা কাপড়ে ঢাকা এমন একজন মানুষ জিকির করছেন। তার শরীর থেকে যেন জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। পোশাকটি বৈদ্যুতিক সাদা নিয়ন বাতির মতো জ্বলছে। মানুষটাকে দেখেই ফরহাদ সাহেব ভয় পেলেন এবং অবাক হয়ে তার জিকির দেখতে লাগলেন। কিন্তু কে এই ব্যক্তি, তাকে তো ভালোভাবে দেখাই যাচ্ছে না। মাঝে মধ্যে জিকিরের তালে তালে তার মুখটি দেখা যাচ্ছে। তিনি যে একজন দরবেশ অথবা পীর আউলিয়া তা তার বুঝতে আর বাকি রইল না। জিকিররত মানুষটা অনেক উচ্চ স্বরে জিকির করতে শুরু করলো আর সাথে সাথে তার শরীরটা প্রচন্ড ভাবে কাঁপতে লাগলো। পরক্ষণে যা দেখলেন, ফরহাদ সাহেব তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন জিকিরকারীর শরীর কাঁপতে কাঁপতে 7টা টুকরায় বিভক্ত হয়ে গেল এবং শরীরের 7 টুকরায় একসাথে জিকির করতে লাগলো। এটা দেখে ফরহাদ সাহেব সেখানে সাথে সাথে জ্ঞান হারালেন। খুব ভোরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তাকে এই অবস্থায় পেয়ে নিকটের হাসপাতালে ভর্তি করে দিল। তার অফিসে সবাই তাকে দেখতে হসপিটালে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এল। প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করে বাসায় ফিরলেন। বাসায় গিয়ে তিনি গত রাতে যা দেখলেন তা মনে করে শিউরে উঠলেন। সপ্তাহ ভাবতে ভাবতে আজ অফিস করবেন না বলে সিদ্ধান্ত নিলেন। বলা বাহুল্য, তিনি গত রাতে কোনো ঘটনাই কাউকে বলেন নাই। এদিকে তিনি অফিসে ফোন করে 2 দিনের ছুটি নিয়ে নিলেন। 2 দিন যেহেতু ছুটি পাওয়া গেল, সেই ভরসাতে তিনি কখন যে ঘুমিয়ে পড়লেন টেরই পেলেন না। ঘুমের মধ্যে তিনি দরবেশকে স্বপ্নে দেখলেন। দরবেশ তাকে সৎকর্ম ও ধর্মকর্ম করবার পরামর্শ দিয়ে জিকির করতে করতে মিলিয়ে গেলেন এবং ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি দেখতে পেলেন যে তার অফিসের পিয়ন লাতু মিয়া তাকে ডাকাডাকি করছে। পিয়নের ডাকাডাকিতে তিনি বিছানা থেকে উঠে দরজা খুললেন। লাতু মিয়া বলল,
স্যার আপনার নাস্তা, আর যতদিন আপনি অফিসে যাবেন না ততদিন আপনার নাস্তা আমি এখানে নিয়ে আসব, ঠিক আছে স্যার?
ফরহাদ সাহেব সকালে নাস্তা শেষ করতেই লাতু মিয়া তাকে এক কাপ চা দিল। চা খেয়েই ফরহাদ সাহেবের মনে চাঙ্গা ভাবটা ফিরে এল। লাতু দুপুরে আসবে বলে চলে গেল। সারাদিনই ফরহাদ সাহেব নিজের রুমের মধ্যে ছিলেন। রাতে খাওয়া দাওয়ার পর তিনি বারান্দায় একটা চেয়ার টেনে বসলেন। চেয়ারে বসতেই তিনি তার বাসার সামনের বাগানে বাঁশঝাড়ের মধ্যে হঠাৎ করে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করলেন। নড়াচড়াটা ক্রমশ যেন বাড়তে লাগলো। কি নড়াচড়া করছে সেটা দেখার জন্য তিনি বাগানের বাঁশঝাড়ে গেলেন এবং তিনি দেখলেন যে অদ্ভুত বর্ণের একটি সাপ একটি সাদা কাপড় হতে বের হচ্ছে এবং কাপড় থেকে অদ্ভুত সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে। চমৎকার একটা সুগন্ধ ফরহাদ সাহেবের নাকে আসতেই তিনি যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলেন, আর সাদা কাপড়ের দিকে চোখ পড়তেই তার গত রাত্রে জিকিরের কথা মনে পড়ে গেল। জিকিরের কথা মনে হতেই তিনি খেয়াল করলেন যে গত রাত্রে সেই সাদা কাপড়ের মতো আজকের কাপড়টি অবিকল একই রকম এবং সেই সাদা কাপড় হতে যেমন আলো বের হচ্ছিল এটা থেকেও তাই। অদ্ভুত বর্ণের সাপ, সাদা কাপড় এবং সুগন্ধির গন্ধে তিনি ভয় পেয়ে এক দৌড়ে নিজের রুমে ঢুকলেন এবং তার শরীর খুবই কাঁপতে লাগল। আশেপাশে কোনো মানুষজন নেই যাদেরকে তিনি ডাকতে পারেন, আর যেখানে মানুষ বাস করে সেখানে যে তিনি দৌড়ে যাবেন সেই সাহসটুকুও তার নেই। তিনি রুমের সব দরজা জানালা বন্ধ করে দিলেন এবং আজ রাত্রে কিভাবে ঘুমাবেন সেটাই চিন্তা করতে লাগলেন। না, তিনি আজ ঘুমাবেন না এবং কালকেই এই বাসাটা তিনি ছেড়ে দেবেন, এটাই তিনি ঠিক করলেন। ভয়ে তিনি রুমের মধ্যে ছটফট করছেন, ছটফট করতে করতে তিনি কখন যে ঘুমিয়ে পড়লেন টেরই পেলেন না। হঠাৎ করে তার ঘুম ভাঙল, কেউ যেন তাকে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। খুবই ভয় করতে লাগলো তার। বিছানা ছেড়ে দেয়াল ঘড়িতে লক্ষ্য করলেন রাত 11:30। ঘড়ি থেকে চোখ সরিয়ে নিতেই সকালবেলা স্বপ্নের কথাটা তার মনে পড়ল। স্বপ্নের কথা মনে হতেই তার মনে হল স্বপ্নে তো তিনি ভালো কিছু দেখেছেন, দরবেশ তাকে তার ধর্ম কর্ম এবং ভালো কাজের জন্য তাগাদা দিয়েছেন। তিনি মনে মনে তার ছাত্র জীবনের কথা ভাবতে ভাবতে নিজেকে ধিক্ষার দিতে লাগলেন। ধর্মকর্ম তো দূরের কথা, সবসময় সরকারি বিভিন্ন কাজে কিভাবে অনিয়ম করে আঙুল ফুলে কলা গাছ হবেন, নিজে কিভাবে সম্পদের পাহাড় করবেন তাই নিয়ে তিনি ব্যস্ত থাকেন। অথচ ছাত্র জীবনে তিনি কত ভালো ছিলেন। কলেজ ও ভার্সিটিতে পড়ার সময় প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়তেন, সেই ভাবনা থেকে তিনি আবার নামাজ কালাম পড়বেন বলে মন স্থির করলেন এবং তিনি এখনই এশার নামাজ পড়বেন বলে ঠিক করলেন। নামাজ শেষ করে তিনি আজ রাতে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেই ভাবা সেই কাজ, তিনি রুমের সব বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন তিনি। তার বাসার বারান্দায় এক বৃদ্ধা মহিলা বসে খুবই কান্নাকাটি করছে এবং বলছে, আমাকে বাঁচাও, আমি পানিতে খুবই কষ্ট পাচ্ছি, পানিতে আমার সমস্ত শরীরে পচন ধরবে। বৃদ্ধার কান্নার সুর করুণ থেকে করুণ হতে লাগলো এবং সে খুবই কাকুতি মিনতি করে বলছে তাকে যেন কেউ পানি থেকে উদ্ধার করে। কাকুতি মিনতি করতে করতে বৃদ্ধা ফরহাদ সাহেবের হাতে পায়ে ধরতে লাগলো এবং তাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। স্বপ্নের মধ্যে বৃদ্ধার জোরাজুরিতে ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। ধরফর করে ফরহাদ সাহেব বিছানা থেকে নেমে পড়লেন এবং দেয়াল ঘড়িতে দেখলেন সময় রাত 2:55। পরদিন তিনি লক্ষ্য করলেন সত্যি সত্যি তার রুমের দরজার উপাশ থেকে এক বৃদ্ধা মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ফরহাদ সাহেব দরজা খুলবেন কি খুলবেন না সেটা ভাবতে ভাবতে দরজা খোলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এ কি, তিনি স্বপ্নে যে বৃদ্ধাকে দেখেছেন হুবহু সেই তার দরজায় গা এলিয়ে বসে আছে। ৭০-৭৫ বয়সের এক বৃদ্ধা, গায়ে জরাজীর্ণ পোশাক এবং সে ক্রমাগত কান্নাকাটি করছে। ফরহাদ সাহেব খুবই চিন্তায় পড়ে গেলেন, তার খুব ভয় হতে লাগলো এবং চিন্তা করতে লাগলো এত রাত্রে বৃদ্ধা মহিলা কিভাবে তার দরজার সামনে এলো। বাংলাতে বড় লোহার গেট, বারান্দার গেট দুটো বন্ধ, আর বৃদ্ধার শারীরিক যে অবস্থা তাতে তো দেয়াল চক্রে ভিতরে আসা সম্ভব নয়। তাহলে বৃদ্ধা তার রুমের দরজায় এলো কিভাবে? এটা তার চোখের কোনো ভুল নয় তো, তিনি ঠিক দেখছেন তো? ফরহাদ সাহেব স্বপ্নে যা দেখেছেন বৃদ্ধা সেটাই ফরিয়াদ করছে। বৃদ্ধা বারবার বলে চলেছে, আমাকে বাঁচাও, আমি খুবই কষ্টে আছি, পানিতে আমার খুবই কষ্ট হয়, তুমি আমাকে পানি থেকে বাঁচাও। ফরহাদ সাহেব এবার তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার, এমন করছেন কেন আপনি, পানি এবার কোথায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধা ফরহাদ সাহেবের কোনো কথার জবাব না দিয়ে একইভাবে এবং করুণভাবে তাকে পানি থেকে রক্ষার জন্য কাকুতি মিনতি করছে। ফরহাদ সাহেব কিছুই বুঝতে পারলেন না, তিনি বিরক্ত হয়ে দরজাটাই বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরপরই বৃদ্ধার কান্না বন্ধ হয়ে গেল। পরে ফরহাদ সাহেব দরজা খুলে দেখল যে বৃদ্ধা সেখানে নেই। ফরহাদ সাহেব খুবই অস্বস্তিতে পড়ল এবং তার শরীর থেকে অনবরত ঘাম ঝরতে লাগলো। বাধ্য হয়ে তিনি তার রুমের সব দরজা জানালা খুলে দিলেন এবং বিছানায় গা এলিয়ে দিলেন। মাঝরাতে আবার ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল। তার চোখ জানালার দিকে পড়তেই স্থির হয়ে গেল। তিনি দেখলেন জানালার ওপাশে দরবেশ জানালা ধরে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে জানালা ধরে ঝাঁকাচ্ছে আর হক মাওলা বলে জিকির করছে। মাওলানা এমন ভাবে জানালা ঝাঁকাচ্ছে যে তার পুরো রুম কেঁপে উঠছে। তিনি গত রাতে মসজিদে দরবেশের চেহারা দেখতে না পেলেও আজ সেই দরবেশের চেহারা ঠিকই বুঝতে পারছেন। দরবেশ উচ্চতায় প্রায় জানালার সমান, অর্থাৎ 7 ফুট। মুখ ছাড়া দরবেশের পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা। দরবেশ জোরে জোরে জিকির করতে লাগলো এবং মাঝে মাঝে বলতে লাগলো, তুই কেন মানুষকে কষ্ট দিস? ফরহাদ সাহেব ভয় ভয় বললেন, বাবা আমি পাপী মানুষ, আমি মানুষকে কষ্ট দিয়েছি। তখন দরবেশ কি যেন দোয়া পড়ে ফরহাদ সাহেবের দিকে ফু দিল। দরবেশের ফু ফরহাদ সাহেবের গায়ে লাগতেই তার কেমন যেন লাগতে লাগলো, কথা বলার শক্তি লোপ পেতে লাগলো। দরবেশ বিভিন্ন দোয়া দুরুদ জিকির করতে করতে বলতে লাগলো, তোর পাপ তোকেই মোচন করতে হবে যদি তুই চাস। ফরহাদ সাহেব কিছু বলতে চেষ্টা করলেন কিন্তু কিছুই তার মুখ থেকে বেরোল না। দরবেশ তাকে ধমক দিলেন এবং কথা বলতে নিষেধ করলেন। তার কথা খুব মনোযোগ দিয়ে তিনি শুনতে বললেন এবং দরবেশ বললেন, আজ ফজরের নামাজের পর তুই তোর কাছের যে কবরস্থান আছে সেখানে যাবি আর তোর সকল বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করবি। দরবেশ বিভিন্ন দোয়া দরুদ পড়তে পড়তে চলে গেলেন। ভাব সাহেব এখন দরবেশের উপদেশ নিয়ে ভাবতে লাগলেন এবং খেয়াল করলেন যে আসলেই ঠিক, তার বাবার কবর অনেকদিন হলো জিয়ারত করা হয় নাই। তিনি ঠিক করলেন আজকে রাতে তার বাকি সময়টুকু না ঘুমিয়ে নামাজ পড়ে নিকটের কোনো একটা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন এবং বাড়িতে ফিরে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন। ভোরবেলায় তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন। তারপর তিনি কাছের একটা কবরস্থানে জিয়ারতের জন্য গেলেন এবং কবর জিয়ারতের পর কবরস্থানের চারিদিকটা একটু ঘুরে দেখছেন। বিভিন্ন কবরের নেম প্লেট ঘুরে ঘুরে তিনি দেখছিলেন। হঠাৎ করে একটা কবরে তার চোখ স্থির হয়ে গেল। তিনি দেখলেন যে কবরস্থানের এক পাশে একটি কবর আছে, সেটির পাশ দিয়ে একটি পাহাড়ি খাল বয়ে গেছে। বর্ষাকালে তীব্র পাহাড়ি ঢালের ফলে কবরটির এক অংশ ভেঙে গেছে, ফলে কবরের মধ্যে খালের পানি প্রবেশ করছে এবং কবরের ধবধবে সাদা কাফড়ে ঢাকা লাশটি পানিতে ভাসছে এবং সেই কবর থেকে অত্যন্ত সুঘ্রাণ বের হচ্ছে। ফরহাদ সাহেব চিৎকার করে অন্যান্য লোকদের দৃষ্টি আকর্ষণ করলেন। উপস্থিত সকলেই দেখলেন যে কবরে পানি ঢুকছে এবং কাপড়ে ঢাকা লাশটি ভাসছে। স্থানীয় লোকজন বলল এটি একটি পুরাতন কবর, প্রায় 24 বছর আগে এখানে একজনকে কবর দেওয়া হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে কাউকে এখানে আর কবর দিতে কেউ দেখেনি বা মনেও পড়ছে না, কারণ নতুন কাউকে এখানে কবর দিলে মাটি কাটার আলামত তো থাকবে। লোকজন তাৎক্ষণিক ভাবে কবরের পানিতে ভাসমান লাশটি উঠালো। লাশটি উঠানোর পর দেখা গেল লাশটি অবিকৃত অবস্থায় আছে এবং কোনো প্রকার দুর্গন্ধের পরিবর্তে অত্যন্ত সুঘ্রাণ বের হচ্ছে। লাশের মুখটি দেখার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই এবং লাশের মুখ থেকে কাপড়টি সরিয়ে ফেলল। ফরহাদ সাহেব যখন লাশটি দেখলেন তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না, কারণ তিনি স্বপ্নে এবং তার রুমের দরজায় যে বৃদ্ধাকে দেখেছেন অবিকল সেই বৃদ্ধা। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি পুরো শহরের মধ্যে ছড়িয়ে গেল। পরে স্থানীয় কিছু বয়স্ক লোক লাশের মুখ দেখে তাকে চিনতে পারল। সবাই খুব উৎসুক হয়ে বয়স্ক লোকগুলোর কথা শুনছিলেন। এখন থেকে প্রায় 24 বছর আগে এই কবরে তারা এক বৃদ্ধা ভিখারিণীকে কবর দেয়। এই জগতে হয়তো ওই বৃদ্ধা এমন কোন পুণ্যের কাজ করেছেন তার পুরস্কার হিসাবে তাকে মৃত্যুর এতদিন পরেও সৃষ্টিকর্তা অবিকৃত রেখেছেন। স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে ফরহাদ সাহেব এই বৃদ্ধা ভিখারিণী সম্পর্কে জানতে চাইল। একজন বললেন যে এই মহিলা আজ থেকে 24 বছর আগে বাজারে ভিক্ষা করতেন। এখন থেকে প্রায় 40 বছর আগে তার রাজমিস্ত্রির স্বামী কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত 4তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়ে কর্মশক্তি সম্পূর্ণভাবে লোপ পায়। আর সেই থেকে তার স্ত্রী বাজারে প্রতিদিন ভিক্ষা করে তার অসুস্থ স্বামীর ভরণ পোষণ, সেবা ও চিকিৎসা করে আসছে। স্বামী মারা যাওয়ার 4 মাসের মধ্যে তিনিও মারা যান। তার কোনো আত্মীয় স্বজন বা সন্তান না থাকায় স্থানীয় মানুষজন তাকে এই কবরেই কবরস্থ করেন। ফরহাদ সাহেব বুঝতে পারলেন অসুস্থ স্বামী সেবা করে একজন ভিখারিণী কিভাবে আল্লাহর নৈকটত্ব লাভ করেছেন। পরে হাজার হাজার লোকের উপস্থিতিতে বৃদ্ধা ভিখারিণীর পুনরায় জানাজা শেষে উঁচু একটা জায়গায় কবর দেওয়া হয়। বৃদ্ধাকে কবর দেওয়ার পর ফরহাদ সাহেব গত 2 রাতে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা যোগসূত্র খুঁজে পান। আর তার অতীতের সব খারাপ কাজের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন। ফরহাদ সাহেব দিনটি দেখতে দেখতে চলে গেল। রাতে নামাজ পড়ে খাবার খেয়ে ফরহাদ সাহেব ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাঝ রাতে তার ঘুম ভেঙে গেল। তিনি শুনতে পান কে যেন তার রুমের দরজার উপাশে অত্যন্ত সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। তিনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন। ফজরের আজানের আওয়াজে তার ঘুম ভাঙে এবং তিনি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। রুমের দরজা খুলে যেই মাত্র তিনি পা দিবেন, তখন তিনি খেয়াল করলেন যে একটি সাদা রুমাল তার দরজার সামনে পড়ে আছে। তার বুঝতে বাকি রইল না যে রুমালটি দরবেশের। তিনি রুমালটি তার পকেটে নিলেন এবং চিন্তা করতে লাগলেন, কে এই দরবেশ? মনে হচ্ছে এই দরবেশ গায়েবী। এই শহরের আনাচে কানাচে বিগত 4 বছর যাবৎ তিনি ঘুরে বেরিয়েছেন, অথচ তার মতো কোনো দরবেশকে তার চোখে পড়েনি কখনোই। নামাজ শেষে ফরহাদ সাহেব চিন্তা করতে লাগলেন, একটি অশিক্ষিত অতি গরিব ভিখারিণী তার অবস্থান থেকে যে পুণ্যের কাজ করে আল্লাহর অতি নৈকট্য লাভ করেছেন, অথচ তিনি কিনা এত বিদ্যা বুদ্ধি একাডেমিক ডিগ্রি নিয়ে ধনী হয়েও তা পাচ্ছেন না। তিনি কি তার এই অপরাধের তার পাপ কাজের জন্য ক্ষমা পাবেন? প্রচন্ড অনুশোচনা হচ্ছে ফরহাদ সাহেবের। তিনি ঠিক করলেন তিনি আর কোনো অনৈতিক কাজ সজ্ঞানে করবেন না এবং অনৈতিক কোনো কাজও সহ্য করবেন না। এইভাবেই বাকি দিনগুলো কাটতে লাগলো তার। প্রায় 1 বছর পর একদিন তিনি স্বপ্নে সেই দরবেশের সাক্ষাৎ পেলেন। সেদিন বৈদ্যুতিক ট্রান্সফরমার অকেজো হয়ে সারা শহর বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে এবং সেই দিন আবার অমাবস্যারত ছিল। স্বপ্নে ফরহাদ সাহেব দেখলেন দরবেশ জিকির করতে করতে তার জানলার সামনে এসে তাকে ডাকাডাকি করছে। দরবেশ তাকে বললেন যে তিনি মূলত জিন, তার নাম ফাতেহ জিন। আর জিনরা যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো রূপ বর্ণ বা চেহারা ধারণ করতে পারে। অনেক জিনের কবরও আছে পৌরসভা কবরস্থানে। প্রতি রাতেই তারা সম্মিলিতভাবে জিনদের কবরগুলো জিয়ারত করে। এক রাতে তারা দেখলেন খালের পাশে একটি কবর হঠাৎ করে ভেঙে গেছে। তারা সেই কবরের কাছে গিয়ে দেখলেন যে কবরস্থানের পাশের খালের পানির কারণে কবরটি ভেঙে গেছে এবং কবরের ভেতর লাশটি পানিতে ভাসছে। আর ওই কবর থেকে যে সুঘ্রাণ বের হচ্ছে তারা তাতে বিমোহিত হয়ে আছে। কবরের এই সুঘ্রাণের কারণে অনেক খারাপ জিনিস তখন ভালো হয়ে যায়। এই ভাঙা কবরটিকে ঠিক করবার জন্যই ফরহাদ সাহেবকে তিনি দেখা দিয়েছিলেন স্বপ্নে। স্বপ্নের মধ্যে ফরহাদ সাহেব জিনকে বললেন, আপনি তো এই কাজটা করতে পারতেন বাবা। দরবেশ তাকে ধমক দিলেন আর বললেন, তোর দেখি আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো ধারণাই নাই। আমরা জিনেরা হলাম আগুনের তৈরি আর তোরা মাটির তৈরি। তোদেরকে আমরা স্পর্শ করলে তোরা তো পুড়ে যাবি। আর আল্লাহর একজন পেয়ারি বান্দার শরীর আমরা কিভাবে স্পর্শ করি? তোকে আমি একটি সাদা রুমাল দিয়েছি, সেটা তোর কাছে সব সময় রাখবি, তোর সব মুশকিল আসান হবে। আর হ্যাঁ, তোর মাধ্যমেই অতি শীঘ্রই একজন অধম নিষ্ঠুর মানুষকে আমি কঠোর শাস্তি দিতে চাই। হক মাওলা হক মাওলা করে জিকির করতে করতে দরবেশ চলে গেল এবং ফজরের আজানের ধ্বনি শুনে ফরহাদ সাহেবের ঘুম ভেঙে গেল।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কুয়াশার প্রথম ঘন্টার গল্প, যেটা পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা। তার নাম হচ্ছে শেখ ফাতেহ এলাহি, চিটাগং থেকে। তিনি এসএমএস পাঠিয়েছেন, সেটা একটু পরে পড়ছি। এবং তার গল্পের নামটি ছিল পাপ পুণ্যের বিচার। যেটা পড়ে শোনালেন সেটুকু এতক্ষণ। অনেক ধন্যবাদ শেখ ফাতেহুল্লাহ এলাহি আপনাকে। আপনি চাইলে আরো আরো গল্প আমাদেরকে পাঠাতে পারেন, এবং যারা শুনছেন এখন আমাকে আর যারা শুনছেন কুয়াশা কুয়াশা নিয়মিত শ্রোতা বা লিখতে চান বা আগেও লিখে পাঠিয়ে দিন, আপনারা আবারও লিখতে পারেন, আমি ঠিকানা পরে জানিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি যে রবি সৌজন্যে এবিসি রেডিও একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেখানে শ্রোতাদের পাঠানো নিজের লেখার সুর করা এবং নিজের গাওয়া গান দেশের গান হতে হবে, দেশের গান পাঠাতে হবে, সেখান থেকে বাছাই করা হবে সেরা পাঁচটি গান এবং পরে সেই সেরা পাঁচটি গান প্রচার করা হবে এবিসি রেডিওতে। তাই আপনার বা তোমার গান লিখে সুর করে গিয়ে এক্ষুনি পাঠিয়ে দেওয়া এবিসির ঠিকানায়। আমি ঠিকানা জানাচ্ছি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারো abcgaan@gmail.com এই ঠিকানায়। জ্বলে ওঠে আপন শক্তিতে রবি। অনেকে SMS করেছেন, কিছু SMS পরে চলে যাবো রাত 12টার খবর শুনতে, তারপর ফিরে আসবো কুয়াশার মূল কাহিনী নিয়ে। আজকের কুয়াশার মূল কাহিনী নিয়ে শান্তু লিখেছেন, ঝিজাতলা থেকে লিখেছে, আই এম লুকিং ইন ফ্রম মাই কিচেন অ্যান্ড হিয়ারিং কুয়াশা। আচ্ছা, সে লিখেছেন সে আরো বিখ্যাত সব রাইটারদের লেখা শুনতে চায় বা তাদের গল্প শুনতে চায় কুয়াশার মাধ্যমে। নিশ্চয়ই আগামী সপ্তাহে হবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা সবসময় বলি, অন্যদেরকে ইন্সপায়ার করি যারা রহস্য বা ভয়ের গল্প বা ফিকশনের জাতীয় লিখতে ভালোবাসে, যেটা আমরা সম্প্রচার করি কুয়াশায় নিয়মিত, সেটাও কিন্তু থাকবে, সেটাও আছে। হামিদ লিখেছে চিটাগং ফটিকছড়ি থেকে নানুপুর, ফটিকছড়ি নানুপুর, নানুপুর থেকে লিখেছে, শামিন আপি আমার ডান হাতটা গত 19 দিন আগে ভেঙে গেছে, প্লিজ সবাই দোয়া করবেন অ্যান্ড আমার ফ্রেন্ড আকিমা কে থ্যাংকস বলবেন। কি কারণে থ্যাংকস বলবো জানি না, যদি কুয়াশা শোনে বা এবিসির সঙ্গে সবসময় থাকে তাহলে তুমি সহ আকিমা সহ আরো যারা শুনছে সবাইকে ধন্যবাদ। সাজিয়া আফরিন নাজমা লিখেছে মহেশখালী থেকে, শ্যামিন আপু কেমন আছো? আমি ভালো আছি, কুয়াশার টিম এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো আপু, মুন নাইট। হ্যাঁ আছি, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে। বাবু লিখেছে কাপাসিয়া থেকে, শ্যামিন আপু শীতের রাতের শুভেচ্ছা, আমার বাসায় সবাই মিলে কুয়াশা শুনছি আমরা, আজকের কুয়াশা ভালো লাগছে, থ্যাংক ইউ। আবির লিখেছে আই লাভ কুয়াশা। আর ইমন হাই জানিয়েছে, হাই শামিন আপু আমি পিঙ্কি, আজ ফার্স্ট আপনাকে একটা SMS করলাম, প্লিজ বলো কেমন আছো, আই লাভ কুয়াশা অ্যান্ড শামিন আপু, আমি ভালো আছি এবং ধন্যবাদ তোমাকে। এলাহি লিখেছে চিটাগং থেকে, যার লেখা আমরা এতক্ষণ, যার লেখা গল্প আমরা এতক্ষণ শুনলাম, লিখেছে থ্যাংকস আপু, বস সেতু, ফুল টিম অফ কুয়াশা এন্ড এবিসি রেডিও, ইউর মোস্ট ওয়েলকাম এলাহি। আমি রফিক ভাইয়া, আমি খুব ভয় পাচ্ছি, থ্যাংক ইউ, আই লাভ ইউ কুয়াশা। আচ্ছা ভাইয়া লিখেছে সেতুর গল্প পড়াকে, এলাহির লেখা গল্প শুনে ভয় পেয়েছে। নিদ্রিতা চাঁদপুর থেকে, শ্যামিন আপি ঘটনাটা অনেক ইন্টারেস্টিং। হ্যালো আপু, আমি সুরজিৎ, সুরজ, আই এম সরি, সঙ্গীত টিচার দুয়ারিপাড়া থেকে আছে, আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত শুনি, অনেক ধন্যবাদ সে কারণে আপনাকে। সাগর লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি কিন্তু এখন নারায়ণগঞ্জ থেকে চিটাগং এসে তোমাকে শুনছি। নাহিদ লিখেছে আপনি 6 অক্টোবর 2014 তারিখের কুয়াশার কত এপিসোড একটু মনে করে বলে দিন প্লিজ, এটা তো আমাকে দেখতে হবে, এত আগে তো আমি, এটা আমাকে এখন আমার মনে নেই, এটা সময় লাগবে বলতে। তানজিমুল ইসলাম হজরতপুর থেকে লিখেছেন, শামিন আপু আজকের কাহিনী বেশ ভালো লেগেছে, অর্থাৎ প্রথম কাহিনীটার কথা বলছে। কেম খোকা লিখেছে হোসেনপুর থেকে, ভীষণ ভয় লাগছে, একা একা শুনছি আপু, তোমার ভয় লাগছে? না আমার ভয় লাগে না, ভয় লাগবে তোরা নিয়ে আয়োজন করতে আসতাম না। অনন্ত লিখেছে হাই আপু কেমন আছে, আমি এবিসি রেডিও শুনছি। শোভন লিখেছে, শোভন তালুকদার উত্তরা থেকে, হাই আপু কেমন আছো, তোমার রিয়েল লাইফে কি কোনো প্যারানর্মাল ইভেন্ট বা ঘটনা আছে? না আমার রিয়েল লাইফে সেরকম কোনো ঘটনা নেই, যদি থেকে থেকে বোধহয় শেয়ার করেছে, ও সেরকম কিছু নেই আসলে। ইমন লিখেছে ধানমন্ডি থেকে, শামিন আপু আজ আমার মন অনেক ফ্রেশ, তবে সরি ফেসবুক জয়েন না করার জন্য, ওকে নো প্রবলেম। তো ঠিক আছে চলে যাবো এখন রাত 12টার খবর শুনে, তারপরে আবারও ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী শোনাতে, তৈরি থেকো এবং আমাকে লিখতে থাকো যে কোনো মোবাইল থেকে 222 বার এই নাম্বারে। Quash. আর একবার স্বাগত সবাইকে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছি শারমিন। আর সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী প্রচার করবার, অর্থাৎ যে কাহিনীর জন্য সবাই অপেক্ষা করে বসে আছেন। তো আজকের কাহিনী শুরু করে ফেলবো এক্ষুনি। আজকের কাহিনীটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মাকসুদুর রহমান মেঘনা, আর অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা বিচারি এবং সাউন্ড এডিটিং করেছেন খালিদ। তো ঠিক আছে, শুরু করে ফেলছি। প্রথমে শুনবো প্রথম পর্ব আজকের কাহিনীর, তারপরে ফিরে আসছি। সঙ্গেই থাকবেন আর লিখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 নম্বরে। প্রকৃতির যে রহস্যময় শক্তিকে আমরা আত্মা বলি, সে আত্মাকে কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যায় না। আর তাই আত্মা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। যা কিছু ধরা ছোঁয়ার বাইরে তাই আমাদের কাছে রহস্য। একটা নির্দিষ্ট সময়ের পর সে আত্মা আমাদের রক্ত মাংসের দেহটাকে ছেড়ে বাতাসের ঘাড়ে চেপে সমুদ্র নদীর বুকের উপর দিয়ে হেঁটে ধোয়া কুয়াশার অন্তহীন মহাশূন্যে পাড়ি জমাতে পারে, এবং যারা অনেক দিন আগে মারা গেছে তাদের দেহের মধ্যেও নতুন করে বাসা বাঁধতে পারে। মৃত ব্যক্তির আত্মা যখন অশরীরী হয়ে জীবিতদের মধ্যে ফিরে আসে, তখনই তাকে লোকে ভূত বলে। প্রাচীন বিশ্বাসের প্রচলিত রূপ থেকেই আসলে ভূতের জন্ম। আমি নিজে কখনো ভূত দেখিনি, তবে অন্যের মুখে অসংখ্য ভূতের গল্প আগ্রহ নিয়ে শুনেছি, তার ব্যাখ্যা দাঁড় করাতে চেয়েছি। ভূতের প্রাচীন বা আধুনিক কোন ব্যাখ্যাটি সত্যি, সেটা যে যার মতো ঠিক করে নেবে। কিন্তু আমি মনে করি প্রকৃতি তার নিজস্ব কিছু রহস্য নিজের কাছে রাখতেই ভালোবাসে। তাই আমরা ভূত, প্রেত, অশরীরী আত্মা এসব রহস্যকে মাঝে মাঝে ভুল করে ভূত বলে ফেলি। ঢাকা শহরের একটি প্রসিদ্ধ এবং প্রায় শত বছরের পুরনো একটি কলেজ, এটি কলেজটি মেয়েদের। চারটি বিশাল বিশাল একাডেমিক ভবন, লাইব্রেরি, অডিটোরিয়াম, খেলার মাঠ, ক্যান্টিন, পুকুর, সমস্ত কিছু নিয়ে সাজানো গোছানো একটি শিক্ষা প্রতিষ্ঠান। হোস্টেলও রয়েছে 5টি। বিশাল এরিয়ার চারদিকে অনেক উঁচু এবং পুরু প্রাচীর, তার উপর তার কাটা দিয়ে আটকানো। কলেজের মেইন গেট একটা, যেদিক দিয়ে একাডেমিক ভবনে যাওয়া হয়। বাকি গেটগুলোর প্রত্যেকটি নাম্বার ও নাম রয়েছে, যে যার সুবিধা মতো এই গেটগুলো ব্যবহার করে। নিজের ভীষণ ইচ্ছে ছিল এই কলেজটাতেই পড়বে, কারণ ওর মা এই কলেজ থেকে পাশ করেছে। মায়ের মুখে কলেজের অনেক মজার মজার গল্প নিতু শুনেছে। তবে সবচেয়ে বড় কথা, নিতু যখন ক্লাস 8-এ পড়ে, তখন একবার ওর কাজিনের সঙ্গে এই কলেজের ভেতরে প্রথম এসেছিল। ব্যাস ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। ও এসেছিল বিকেলের দিকে। 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা অনেকখানি আসার পর ডান দিকে একটা বাঁক নিয়ে তারপর আরেকটু হেঁটে বাঁদিকে শেষ মাথায় একটা 5-তলা হোস্টেল। ওই হোস্টেলে নিতুর কাজিন সেই সময় থাকত। নিতুর খুব ভালো লেগেছিল। হোস্টেলের মেয়েরা দল বেঁধে টিভি রুমে টিভি দেখে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুর পাড়ে বসে গল্প করে। ইস, যদি আমিও পারতাম! তখন থেকেই নিতুর স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণও হলো। অবশেষে HSC শেষ করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে গেল নিতু। এখন সে তার স্বপ্নের কলেজের একজন ছাত্রী। ওর সাবজেক্ট বটানি, কিন্তু হোস্টেলে সিট হচ্ছে না, কেননা যেই হোস্টেলের জন্য সে আবেদন করেছে সেই হোস্টেলের সবচেয়ে বেশি ছাত্রীরা আবেদন করে সবসময়। ও হোস্টেলটা সবচেয়ে পুরনো, হোস্টেলের নাম আশালতা। তবে পুরনো হোস্টেল বলে এই হোস্টেলে সিট পাওয়া একটু কঠিন। নিতু ফার্স্ট লিস্টে নয়, সেকেন্ড লিস্টেও নয়, থার্ড লিস্টে সিট পেল, তাও গণরুমে, অর্থাৎ হল রুমে। এক রুমে 100 জন মেয়ে, এটাই এখানকার নিয়ম। হল রুমে 1 মাস থাকার পর তারপরে রুমে সিট। নভেম্বরের 22 তারিখে নিতু হল রুমে এলো, এবং সে এসে দেখে এত অসহ্য পরিবেশ। এক গাদা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি বেডের পাশে ছাড়াও দেয়ালের চারপাশে এক গাদা স্টিক লাইট রয়েছে। দিনের বেলাতেও সেগুলো সারাক্ষণ জ্বলছে। হল রুমের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত লম্বা দড়ি টাঙানো, তার মধ্যে প্রতিটা বেডের কাছে সবাই যে যার মতো কাপড় চোপড় রেখে দিয়েছে। এমনকি আন্ডারগার্মেন্টস গুলো পর্যন্ত নির্লজ্জের মতো তারা রেখে দিয়েছে। উফ, এরা এত বজ্জাত কেন? অসম্ভব, নিতু এই রুমে থাকতে পারবে না, মরে গেলেও না। হল রুমে 1 মাসের মধ্যে একদিনও নিজে থাকলো না, শুধু একটা বেডে তোষক পেতে রেখে চলে এলো। দেড় মাস পর নিতু আজ হোস্টেলে উঠছে, তেমনই কথা। হোস্টেল সুপার দোলন ম্যাডাম বলেছেন জিনিসপত্র নিয়ে সকাল 10টার মধ্যে চলে আসতে, রুম নাম্বার 123। এটা নিচতলায়। নিতু কলেজে ভর্তির পর অনেকবার হোস্টেল এসেছে, তবে আজ হোস্টেলটা অনেক বেশি আপন লাগছে, মনে হচ্ছে নিজের বাড়ি। পুরনো হোস্টেলটা পুকুরের পাড় ঘেঁষে, 2 নম্বর গেট দিয়ে ঢুকেই বেশ খানিকটা হাঁটার পর ডান দিকে মোড় নিতেই বিশাল পুকুর। পুকুরের প্রায় পুরোটা ঘেঁষে নিতুর হোস্টেল। পুকুর পাড়ের অনেকখানি খালি জায়গায় বাহারি ফুল গাছ, বসার বেঞ্চ, প্রতিটা বেঞ্চের পাশে পেয়ারা গাছ, বড় বাঁধানো ঘাট, ঘাটের ডান পাশে অশ্বত্থ আর বাম পাশে রেঞ্চি বা বৃষ্টি গাছ। দুটো গাছই বয়স্ক, এবং মজার ব্যাপার হচ্ছে রেঞ্চি বা বৃষ্টি গাছের ফুল গোলাপি নয়, হালকা সবুজ। মায়ের মুখে নিতে শুনেছিল অশ্বত্থ গাছের ছায়া নাকি রাতে অন্য গাছের ছায়া থেকে অনেক বেশি ঘন কালো হয়, সেজন্যই অশ্বত্থের ছায়ায় লোকেরা ভীষণ ভয় পায়। অশ্বত্থ গাছে একটা লোহার ঢালাই করা ঘণ্টা বাঁধানো, নিতে শুনেছে ওই ঘণ্টায় বাড়ি পড়লে মেয়েরা কড়ইতলায় জমা হয়। পুকুর পাড়ের খালি জায়গাটা শেষ সীমানা থেকে পিচ করা প্রশস্ত রাস্তা। রাস্তাগুলোর একটা যে যাওয়ার মতো গিয়ে অন্যান্য হোস্টেলে ও নম্বর করা গেটে গিয়ে মিলেছে। রাস্তার দুই পাশে সারি বাঁধা কৃষ্ণচূড়া গাছ, যখন ফুল ফোটে তখন মনে হয় ওই রাস্তায় রং লেগেছে, গাছেরা হোলি খেলছে। নিতুর হোস্টেলের ভেতরটাও খুব সুন্দর, মেইন সিঁড়িটার দুদিক দিয়েই ওপরে ওঠা যায়, আর সিঁড়িটা এত বড় যে এখনকার কোনো ডেভেলপারের হাতে পড়লে নিঃসন্দেহে ওইখানে দুটা ছোট ছোট রুমের প্ল্যান করে ফেলত। বাকি আরো দুটো সিঁড়ির প্রথমটা প্রথম ব্লকে, অন্যটা লাস্ট ব্লকে। নিতুর রুম লাস্ট ব্লকের শেষ মাথার একটুখানি আগে, অর্থাৎ 123-এর পর আর মাত্র দুটা রুম, 124 ও 125। আশালতা হোস্টেল তিনতলা, ডাইনিং প্লাস রিডিং রুম নিচতলায়, টিবিরুম ও নামাজের রুম দোতলায়, আর হল রুম তিনতলায়। নিতুকে আর বড় মামি হলে পৌঁছে দিল, কারণ নিতুর বড় বোনের ছোট মেয়েটার ভীষণ জ্বর, তাই আপু আসতে পারেনি। প্রথমে 4টা ডাবল বেডে মেয়ে 8 জন, কিন্তু নিতু রুমে গিয়ে দেখে ওই রুমের মেয়ে আসলে 10 জন, আর যে বেডে নিতুর তোষক রাখার কথা সে বেড তো রীতিমতো পুরনো মেয়ে এখন সংসার পেতে বসে আছে। সে নিতুকে দেখে মহাবিরক্ত, তোষক বেডে রাখা তো দূরের কথা, ওই বেডে বসতে পর্যন্ত দিল না। নিতু অবাক হয়ে গেছে, তার উপর ওর ভয়ও লাগছে। তোষক আর জিনিসপত্র ব্যাগে নিয়ে নিতু হোস্টেল সুপার দোলন ম্যাডামের সঙ্গে দেখা করল। ম্যাডাম বলে তুমি লিগাল মেয়ে, ওই সিট তোমার, ওই মেয়ের তোষক উঠিয়ে তোমার তোষক রেখে আসো, ওর সিট তো 3 মাস আগে ক্যান্সেল হয়ে গেছে। নিতু খুব কান্না পাচ্ছিল, বোকার মতো ম্যাডামের রুমে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ম্যাডাম কোনো কথাই বলল না। নিতুর সমস্ত জিনিসপত্র নিয়ে সেদিন চলে এলো। পরদিন ওর এক কাজিন শিমু আপু ওকে নিয়ে গিয়ে রুমে উঠিয়ে দিল, অবশ্য ম্যাডামও ছিলেন সাথে। জীবনের প্রথম হোস্টেলে ওঠা, কেমন যেন অদ্ভুত লাগছিল। রুমে সবার সঙ্গে কথা হলো, ওর বেডমেট কেয়া, মেয়েটা ভালো এবং ইসুক, বাকিরা হচ্ছে মুন্নি, ফেরদৌসি, পপি, তুলি, রীতা, জানবাস এবং পম্পা। মেয়েটার ডাইনিং এর সিরিয়াল হলো 699। এই সিরিয়াল কেটে ওকে খাবার তুলতে হয়, তবে মজার ব্যাপার হচ্ছে এক মাসের মধ্যে ওর নাম হয়ে গেল 699। প্রথম প্রথম কষ্ট হলেও অভ্যস্ত হয়ে গেল নিতু কয়েক মাসে, তারপরেই ঘটল আপত্তি, আবার রুম বদল। ততদিন সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, অনার্স ফাইনাল শেষ হয়ে মেয়েরা সব হোস্টেল ছেড়ে দিচ্ছে, তাই এই পরিবর্তন। এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে নিচতলা ছেড়ে অন্য কোথাও যেতেও ইচ্ছে করছিল না, নিচতলার বারান্দা বাথরুম সব কেমন যেন আপন হয়ে গেছে। নিতু আর কেয়ার 210 রুম পছন্দ করলেও ওদের আলাদা করে দেওয়া হলো, কেননা কেয়ার টেকার সাবজেক্ট জুলজি, কেয়া পেল 205 আর নিতু 119 নম্বর রুম। দুজনেরই ভীষণ মন খারাপ, কারণ রুমে উঠে নিতু বিরক্তি কষ্ট দুটোই হলো। তারপর আবার সে অভ্যস্ততার সরতে পাকিয়ে বাতি জ্বালানো, তামান্না, মালা, হাসু, সুমি, রিমি এদের নিয়ে আবার নতুন সংসার, ভালোই চলছে। 118-তে নিতুর ক্লোজ ফ্রেন্ড শান্ত ছিল, যার ফলে নিতুর আরো মজা। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হলো আজ, রুমমেটরা সবাই খেয়ে দিয়ে 118-তে আড্ডা বসাবে, নানা রাত পর্যন্ত কার্ড খেলা হবে। জোকসের আসর বসবে, শান্ত 29 খুব ভালো খেলে, আর নিতু কলব্রিজ, খেলা জমে উঠেছে। রাত 1টার দিকে খেলা শেষ করে সবাই দল বেঁধে টিভি রুমে গেল। অনেক দিন মেয়েরা আরাম করে টিভি দেখতে পারেনি, কারণ রিমোট হাসুর কাছে। পরীক্ষার সময় হলের মেয়েরা রিমোট চুরি করে লুকিয়ে রাখে, আর নতুন রিমোট পেতে হলে হল সুপারের কাছে আবেদন করতে হয়, তার উপর আবার কদিন পরপর হারানো বা নষ্টের জন্য ঝাড়ি তো আছেই। হাসু সিরিয়াস স্টুডেন্ট, নিজে টিভি দেখবে না বলে কাউকে দেখতে দেবে না। তার চেয়ে বড় কথা, হাসু পড়াশোনা করে টিভি রুমের কোনা টেবলে। সেদিন টিভি রুম ফাঁকাই ছিল, ঘন্টা দূরে টিভি দেখে সবাই যে যার রুমে চলে এলো, শুধু নিতু রইল। সুবীর নন্দীর কি একটা প্রোগ্রাম হচ্ছে, ভালো ভালো গান হবে, শুধু শুনে এসে যাবে।
এই তুই কি আরো কিছু কথা থাকবি ঘুমাবি না?
না রে, তোরা যা, আমি এই গানগুলো শুনেই চলে আসবো।
মাঝরাতে নিতু মেইন সিঁড়ি দিয়ে নেমে সেকেন্ড ব্লকে এসে দেখে 117 থেকে একটা মেয়ে বের হচ্ছে। মেয়েটিকে আগে দেখেনি, এতদিন এই হলে মোটামুটি সবারই মুখ চেনা। সেকেন্ড ব্লকের লাস্ট রুম 117, 110 বরাবর লম্বা চওড়া বারান্দার শেষ মাথায় 118 নম্বর রুম থেকে লাস্ট ব্লক শুরু। অথচ মেয়েটাকে চিনতে পারল না, এক ঝলক দেখলো, কিন্তু মেয়েটা খুব দ্রুত পায়ে হেঁটে লাস্ট ব্লকের বাথরুমে যাচ্ছে। আশ্চর্য, তো এত রাতে তো ওদের বাথরুম ফাঁকাই আছে। কিন্তু নিতু গা করলো না, গুনগুন করে গান গেয়ে চলে আসছে সে।
তুই কখন টিভি রুম থেকে বের হলি রে? ঘড়ি তো দেখিনি, তবে 117 ভূতটাকে দেখেছি। মানে?
কেন জানিস না, 117 পেছনে যে তেঁতুল গাছটা আছে তাতে একটা পেতনি থাকে, ও নাকি হলের মেয়েদের মতোই স্বাভাবিক ভাবে চলাফেরা করে।
যা, তুই তো পুরো ভিতর ডিম, ওই পেতনি তোকে ধরবে। এই হাসু, আজকে তোর প্রিয় সিঙ্গারের গান আছে, দেখবি না?
দেখবো না মানে?
আগে আগে কি সিট দখল করতে হবে?
আমি যাব না, রাতে রিক্যাপ দেখাবে তখন দেখে নিব। সন্ধ্যায় সব মেয়ে ভিড় করবে, আর এত হইচইতে গান শুনতে ভালো লাগে না, তার উপর আবার রিমোট নিয়ে ঝগড়া তো আছেই, অশান্তি লাগে।
অত রাতে তুই টিভি দেখবি না ফোনে কথা বলবি তা আমরা জানি,
তুই তো পণ্ডিত।
এমনিতেও রাত 12টার পরপরই টিভির রুমে যায় নিতু, তখন বেশ আরাম করে টিভি দেখা যায়। রাতে মেইন সিঁড়িটা দিয়ে নিতু উঠছে, দোতলায় উঠতেই টিভির রুমের যে বড় কাচের দরজা সেটা সবসময় বন্ধই থাকে, ওখানে লম্বা একটা টেবিল দেওয়া। টেবিলের বাম কর্নারে নামার জন্য সেজন্যই সামনের দিকে একটু খানিক গিয়ে বাঁয়ে আর একটা ছোট দরজা, ওটাই সবাই ব্যবহার করে। কাচের বড় দরজায় নিতুর চোখ পড়তে কেমন যেন মনে হলো, রিমোট দিয়ে নয়, চেয়ারে বসে কেউ লম্বা হাতে টিভি চ্যানেল চেঞ্জ করছে। ও ভালো করে দেখল না, ঠিক বোঝা যাচ্ছে না, নিতু ভয় পেয়ে চলে যাচ্ছিল। এমন সময় দেখে 205-এর কে আসছে।
তুই এখানে? আমি তো তোর রুমে যাচ্ছিলাম, মিস কল দিলেই হতো, তোর রুমে ওকে দিয়ে তারপর টিভি রুমে যেতাম। তোর ওই লালমালাটা দিস তো, কাল শাড়ি পরবো। কেন রে, ডেটিং? আরে না, কাকামুনির ছেলে মুখে ভাত, যাবি? না রে, তুই যা।
কথা বলতে বলতে দুজনেই টিভির রুমে ঢুকে পড়ল। না, কেউ নেই, টিভি রুম খাঁখা করছে। একদম কোনার দিকে একটা বড় টেবিলে দুজন মেয়ে প্র্যাকটিক্যাল শীট আঁকাচ্ছে। ওদের অবশ্য ভেতরে না ঢুকলে দেখা যেত না। তারপর অনেকক্ষণ দুজনে টিভি দেখে গল্প করে চলে এলো। নিচে দোতলা দিয়েই লাস্ট ব্লকে সিঁড়ির কাছে এলো, ভাবলো এদিক দিয়েই নামে। নামার সময় আশ্চর্য, ওর পায়ের স্যান্ডেল দুটো খুলে গেল কোনো কারণ ছাড়াই। নিতুর গা ঝাড়া দিয়ে উঠল, কি হচ্ছে, দৃষ্টি বিভ্রম নয় তো? দু এক কদম খালি পায়ে আসতেই আবার দেখছে পায়ের স্যান্ডেল রয়েছে, ধুস, ভুল দেখছে হয়তো। সিঁড়ি দিয়ে নেমে বায়ে 4-5 কদম হাঁটলেই ওদের ব্লকের বাথরুম। বাথরুমে খচখচ খচখচ শব্দ হচ্ছে, কেউ আছে হয়তো। নিতু হেঁটে চলে এলো। পরদিন দুপুরের পর পুকুর পাড়ে বসে আছে হাসু আর নিতু।
পরীক্ষাটা শেষ, যা শান্তি লাগছে, ভাবছি একটা বসে কিনে মাছ ধরব। মাছ ধরার কি অত মজা বলতো, তুই বুঝবি না। এই তুই একটু বস, আমি দেখে আসি বিটির কাছে বসে থাকতে পারে, এই সময়টাতে ভালো মাছ পাওয়া যাবে। যা, তবে তাড়াতাড়ি আসিস।
হাসুর খুব নেশা মাছ ধরার, প্রায়ও বড় বড় তেলাপিয়া মাছ ধরে রুমের হিটারে রান্না করে সবাইকে খাওয়ায়। নিজে মনে মনে ভাবছে, সত্যি হোস্টেল লাইফটা খুবই মজার। HSC পড়ার সময় পদার্থবিজ্ঞানের হাবিবুল্লাহ স্যার বলতেন, যারা কোনোদিন হোস্টেলে থাকেনি তারা জানেই না ছাত্র জীবনের সংজ্ঞাটা আসলে কি।
এক্সকিউজ মি আপু, 117 নম্বর রুমটা কোন দিকে?
কোন হলে?
আশালতা হলে।
ও আচ্ছা, ওই পুরনো হলে সোজা ঢুকে যাও, সামনের ওই যে গেটটা দেখতে পাচ্ছো, ওটা পার হলে ভেতরে যে কলাপসিবল গেটটা আছে না, ওটা দিয়ে বাইরে যেতেই দেখবে একটা বড় সিঁড়ি, ওই সিঁড়ি থেকে আরো সামনে যাবে, আর তার ডান দিকে মোড় নিতেই যে ব্লক, ওই ব্লকের লাস্ট রুমটাই হচ্ছে 117। আচ্ছা, তোমাকে তো আগে দেখিনি।
আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সেট হওয়ার পরে রুমে আর উঠতে পারিনি, ম্যাডামের সঙ্গে শুধু যোগাযোগ করেছি।
ও আচ্ছা, তোমার নাম কি?
রেশমা।
সাবজেক্ট?
ম্যাথ।
আচ্ছা, আমি 119 থাকি।
তাহলে তো দেখাই হবে।
মেয়েটা ভীষণ মিষ্টি, চোখগুলো কি মায়া মায়া। সরি দোস্ত, আমি এক্ষুনি চলে যেতাম, আর এই বিচি তো রুমেই নাই, শিমুর সঙ্গে আড্ডা দিয়ে এলাম। বা 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 বা, আমাকে পুকুর পাড়ে বসিয়ে উনি দিব্যে আড্ডা দিয়ে চলে আসতেন। এই কতক্ষণ বলতো? যদি বসি পেতাম তাহলে এতক্ষণ সময় লাগতো।
নিতু আর হাসু রুমের দিকে চলে এলো, আসতে আসতে দেখে নতুন মেয়েটা রুম থেকে বের হচ্ছে। নিতু একটু হাসলো, ভোর 6:30 শান্ত চিল্লাচ্ছে, উফ অসহ্য, শান্তকে নিয়ে আর পারা যায় না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই সে সবার আগে গোসল করবে এবং তারপরে সিরিয়ালটা নিতুর জন্য রাখবে, তাই সে চেঁচিয়ে চেঁচিয়ে নিতুকে ডাকছে। অবশ্য শান্তর দোষ নেই, নিতুই বলে রেখেছে, তাই বলে পরীক্ষার পরও এত নিয়মকানুন মেনে চলতে হবে?
এই যে নিতু বেগম, তোর সিরিয়ালে সেলে ঢুকলে কিন্তু আমাকে কিছু বলতে আসবি না, খবরদার।
আজ আমি গোসলই করব না।
তা না কর, তবে 8:30 মাঝরিয়া ম্যাডাম প্র্যাকটিক্যাল ক্লাস নেবে, ভুলে যাস না কিন্তু। কি রে উঠলি যে, এই যে বললি গোসল করবি না,
সারা সামনে থেকে কতক্ষণে ম্যাডাম ক্লাস নেবে? ঠিক আছে, গোসল করে বের হয় ভালো, ওনার তো আবার টাইম সেন্স নাই।
মিতু বাথরুমে ঢুকে গোসল করতে করতে দেখল, বাথরুমে জানালা বরাবর যে বেলগাছটা আছে তাতে অনেকগুলো বেল বড় বড় হয়েছে, মনে হচ্ছে দু একটা পেকেও গেছে, হাসুকে বলতে হবে। গায়ে পানি ঢালতে ঢালতে দেখে বেল গাছে কার জন্য দুটো পা দেখা যাচ্ছে, পা গুলো ধপধপে সাদা, গাছটার ডালপালা ছড়ানো বলে মিতু পা গুলো দেখতে পাচ্ছে, কিন্তু যে গাছে বসে আছে সেই নিতুকে দেখতে পাবে না, তার মানে বাংলার কোনো মেয়ে হবে। ওরা যা এক একটা দোষী, হলে সব গাছেই পারলে ওরা চড়ে বেড়ায়, আম, জাম, কাঁঠাল, সফেদা, করমচা সবই ওদের খাওয়া যায়, এমনকি নিম পাতা ওরা গাছ থেকে পেরে রূপচর্চা করে। এবার নিশ্চয় বেল গাছে চোখ পড়েছে, কাল ক্লাস নেই, হাসুকে নিয়ে কালই যাবে বেল আনতে। ভাবতে থাকতে বাথরুম থেকে বের হবে, হঠাৎ মিতুর মনে হলো যার পা দেখা যাচ্ছে সে তো চুপচাপ কেন, আর পা এতখানি খালিই বা কেন, নড়াচড়াও নেই। ভাবতে ভাবতে নিতু বাথরুম থেকে বের হয়ে এলো।
এই নিতু, তাড়াতাড়ি আয়।
নিতু, তুই ছাড়া কিন্তু আড্ডা একদমই চলছে না, অনেকক্ষণ ধরে যোগ স্যারের আসরে আড্ডাবাজি চললো, খাওয়া দাওয়া সেরে এখন আরেক দফায় শুরু হলো, 200 কেউ যোগ দিল, 118 প্রায় 2 পর্যন্ত আড্ডাবাজি চলছিল, আরো কিছুক্ষণ চলতো কিন্তু শান্তর জন্য হলো না, ঘুমে তো পুরো চোখে খুলে রাখতে পারছে না।
শান্ত, হল তোর জন্য নয়, তোর জন্য বাসা, তুই হচ্ছিস গৃহপালিত স্টুডেন্ট।
শোন, ঘুম হচ্ছে বিশ্রাম, শরীরের বিশ্রাম সবারই প্রয়োজন, তোদেরও খুব ঘুম পাচ্ছে কিন্তু তোরা স্বীকার করছিস না।
আমি না ঘুমে দিব্যি সকালে সব কাজ করতে পারবো, তুই পারবি না।
জানিস যখন তখন এবার আড্ডাটা বন্ধ কর।
কিন্তু আমার সাথে একটু বাথরুমে যাবি? এত রাতে ভয় লাগছে।
সুমি, তুই না একটু বেশি বেশি।
বাব্বা, নিতুর মতো তুইও দেখছি সাহসী হয়ে গেছিস।
আমি অত সাহসী নই, তবে ভীতও নই। এক একা বাথরুমে গেলে কি হয়, চারিদিকে লাইট জ্বালানো, এত আলোতে ভূত পেতনি বের হয় না, ওদের তো আর চোখে দেওয়ার মতো লাইট গ্লাস নেই, তাই ওরা অন্ধকারেই বের হয়। শোন শোন সুমি, তুই কাজ কর,
তুই জোরে জোরে গান গেতে গেতে বাথরুমে যা, তাহলে দেখবি কিছুই হবে না। ঠিক আছে।
চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুঃখী
জীবনে। কি তুই কখনো ভূতের সিনেমা দেখিসনি? যেরকম উদ্ভুত কথা বলছিস, দরজাটা বাতাসে নড়ছে গাধা।
বন্ধুরা, আজকে আমরা কুয়াশায় যে কাহিনী শুনছি, দেখতে পাচ্ছি একটি হোস্টেল। নীতু নামে একটি মেয়ে HSC পাশ করে সেই হোস্টেলে ভর্তি হতে গেছে, কারণ তার মা তার খুব শখ সেই হোস্টেলেই থাকবে। সেই কলেজে ভর্তি হতে তার মা সেই কলেজে পড়তো, এবং সেই হোস্টেলে সে একবার বেড়াতে গিয়েছিল তার কাজিনের সঙ্গে, দেখি তার পছন্দ হয়ে গেছে এবং সে পুরনো হোস্টেলেই সে থাকতে গেছে। এবং সে অনেক কষ্ট করে একটা রুম পেয়ে গেছে, 3 নম্বর ওয়েটিং লিস্টে তার নাম ছিল, সেখান থেকে সে একটা রুম পেয়ে যায়। এবং যেদিন সে যায়, প্রথমে আমরা দেখতে পাই তাকে গণরুমে বা হল রুমে সেট দেওয়া হয়েছে। পরে 1.5 মাস পরে আবার সে যখন যায়, যে দেখে যেখানে সে তার তোষক পেতে এসেছিল যে বেডের উপরে, সেখানে রীতিমতন আরেকটি মেয়ে সংসার পেতে বসে আছে। সে খুব হতাশ হয়ে যায় এবং পরবর্তীতে একজন আপার সঙ্গে দেখা করেন এবং তিনি তাকে আশ্বস্ত করেন যে তার যে বসে আছে তার সিট অনেক আগেই ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ হোস্টেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে তিনি সে জানতে পারে যে তার সিট ঠিকই আছে, সে থাকতে পারে। এবং সে গেছে থাকতে, খুব চমৎকার বর্ণনা শুনেছি আমরা সেই হোস্টেলে, যেমন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম পুকুর ঘাট, লাইব্রেরি, সেই কত নাম্বার ব্লক লগ ইত্যাদি ইত্যাদি। তো যেটা নিয়ে ঘটনা, যেটা আমরা প্রমোদে শুনেছি, রুম নাম্বার 117, নীতুর রুম কিন্তু 117 নয়, 119 থাকে। সে কিন্তু 117 একটি রুম থেকে একটি মেয়েকে সে বের হতে দেখেছে, যার নাম ছিল রেশমা। এবং নীতু বেশ সাহসী আমরা দেখেছি, নীতু খুব একটা ভয় পায় না। এবং নীতুর সঙ্গে তার যে আরেক বন্ধু সুমি, যে নাকি বাথরুমে গিয়ে প্রচন্ড ভয় পায়, সে পাশের বাথরুমে খুটখাট শব্দ শুনছে, যেটা শুনে সে ভয় পেয়ে যায়। আমরা শেষ মানে শেষ করলাম যে এই পর্বে যেখানে আমরা শুনেছি, কিন্তু তার আগে নীতু একবার বাথরুমে গিয়েছিল এবং বাথরুম থেকে সে বেল গাছে বেল দেখছিল, সেই ফাঁকে সে দেখে একটি মেয়ের খোলা পা দেখতে পেলাম, বেশ অনেকটা খোলা। ওরকম খোলা পা দেখে কোনো মেয়ে গাছে পা ঝুলিয়ে বসে থাকবে সেটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই ব্যাপারটা তাকে ভাবিয়েছে কিন্তু তাকে ভয় দেখাতে পারেনি। এরপরে কি আছে, 117 নম্বরে কি আছে? 117 নম্বরে তার মধ্যে একটি স্টুডেন্ট আছে, সেটাই আমরা দেখেছি। কিন্তু আসলেই কি তাই নাকি অন্য কিছু, সবকিছুই জানবো আস্তে আস্তে একটু একটু করে। চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো সরাসরি দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন আর লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221। আজ শামিন আছি আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন রেডিও FM 89.2। পরদিন মাঝরাতে নিতে প্রচন্ড বাথরুম পেল, দু একবার হাসুকে ডেকে সাড়া না পেয়ে একাই বের হয়ে গেল। বাথরুমের সামনে যেতে একটা বোটকা গন্ধ নাকে আসছিল। বড় দরজা দিয়ে ঢুকেই দেখে একটা মেয়ে ম্যাক্সি পরে মেয়েদের ময়লা ফেলার ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে। অত রাতে ওখানে কি করে কিন্তু বুঝতে পারেনি। কাছে যেতেই চমকে গেল, মেয়েটা ঝুড়ে সমস্ত ময়লার মধ্য থেকে কি যেন খুঁজছে, নিজের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যা দেখছে তা বিশ্বাসযোগ্য নয়, একেই হয়তো লোকে পেতনি বলে। কিভাবে যে এক দৌড়ে রুমের কাছে এসে পড়লো তা জানে না, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার শব্দ করতে লাগলো। তামানার বের দরজার সঙ্গে ও উঠে গেল, তারপর নীতুকে ধরাধরি করে রুমে নিয়ে এলো, সবাই জেগে গেল।
আস্তে আস্তে তামান্না, লাগবে।
ও মনে হয় প্রচন্ড ভয় পেয়েছে।
ওকে কে বলেছে একা একা বাথরুমে যেতে?
সবাই তো জানেই আমাদের হলে একটা পেতনি আছে, তাহলে সাবধান থাকলেই হয়।
কি যে বলো, কি না কি দেখেছে রাতের বেলায়, তো দূরে কলা গাছ নড়লেও মনে হয় পাঞ্জাবি পরা ভূত হাত দিয়ে ডাকছে। রাত মানেই এরকম ভুলভাল, সেজন্য রাতে চলাফেরা করতে হয় সাবধানে।
আমি তো গল্প শুনেছি 117-তে নাকি একটা মেয়ে পেতনি স্বাভাবিকভাবে বাস করে, কেউ বুঝতে পারে না। অনেক মেয়েরা ওই পেতনির কাণ্ড কারখানা দেখেছে।
পুরাই গপ্প, তুই কখনো দেখেছিস?
আমি রাতে কখনো একা একা টিভি রুম, বাথরুম এসব জায়গায় যাই না। আমাদের হলে যে পুরনো পুরনো গাছ, এদের ছায়া দেখলেই আমি ভয়ে অজ্ঞান হয়ে যাব।
ওই আসছি আমার বীর কন্যা, আর ভয় দেখাতে হবে না।
না রে আশু, আজ মনে হয় আমি আমার চোখে একটা কিছু পড়েছে।
রাতে হাসু দোয়া দরুদ পড়ে নিতুকে ফু দিয়ে দিল। তারপর অনেকক্ষণ ধরে জেগে থাকতে থাকতে একসময় নিতু ঘুমিয়ে গেল। সকালে আর অত ভয় লাগল না। তার কিছুদিন পর 317-র একটা মেয়েও নাকি তেঁতুল গাছে কাকে পা দুলিয়ে বসে থাকতে দেখেছে। 210-এর একটা মেয়ে ভর দুপুরে পুরনো হলের পুকুরের পাশের কোনায় যে বড় বৃষ্টি গাছটা আছে তার নিচেও একজনকে দেখেছে। ওখানে সাধারণত কেউ যায় না, মেয়েটার চেহারা বোঝা যায়নি। একের পর এক ভৌতিক ঘটনার মধ্য দিয়ে হলের মেয়েরা যাচ্ছে, আবার সব ঘটনা দিনের বেলায় মিলিয়ে যাচ্ছে। কেউ অতটা গা করছে না। নানান গল্প হচ্ছে, আবার সেসব গল্প শেষও হয়ে যাচ্ছে। এর মধ্যেই সরস্বতী পুজো এসে গেল। কলেজের অডিটোরিয়ামে বড় করে সরস্বতী পূজা হয়। হোস্টেলের মেয়েরাই বেশি মজা করে। ক্যান্টিনে রান্না হয়, রান্নার তদারকি করে। ক্যান্টিনে যে খিচুড়ি হয় তা সকালে কলেজের মেয়েদেরকে দেওয়া হয়। আবার হোস্টেলের রান্না খিচুড়ি মেয়েরা হই হল্লা করে খায়। সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় উৎসব। দুপুরের পর বিভিন্ন শিল্পীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করে। বাসার অনেক মেয়ে অনুমতি নিয়ে সরস্বতী পূজার দিন হোস্টেলে থেকে যায়। গতকাল থেকে খুব উৎসব উৎসব ভাব ছিল, আজই শেষ। কারণ পূজার সময় সারা রাত বাউন্ডারির ভেতর সব হলের কোলাপসিবল গেট খোলা থাকে। আজও গেট 8টায় বন্ধ হয়ে যেত, কিন্তু হল সুপারের ডিপার্টমেন্টে কি যেন একটা কাজ রয়েছে তাই এখনো গেট খোলা। রাত 9টার দিকে হোস্টেলে খুব হুড়োহুড়ি আর দৌড়োদৌড়ি হচ্ছে। হঠাৎ জোরে ছাদ খোলার শব্দ। দোলন ম্যাডাম নাকি ছাদে গেছে। আশ্চর্য তো, এই হলে ছাদ কোনোদিন তো খোলা হয় না। নিতু মার মুখে গল্প শুনেছিল, ছাদ থেকে নাকি একটা মেয়ে আত্মহত্যা করেছে, সে কারণেই ছাদের দরজা বন্ধ থাকে সবসময়। অনেক পুরনো হল বলে হলটা খুব উঁচু, 3তলা, কিন্তু দেখলে মনে হয় 5তলা। গেটের মামারাও হলের সমস্ত গাছে টর্চ লাইট দিয়ে কি যেন খুঁজছে। আর ঠিক এমন সময় শেলি দৌড়ে এসে বলল,
আপু শুনছো, 117-র যে নতুন মেয়েটা কয়দিন আগে আসলো, রেশমা, ওকে পাওয়া যাচ্ছে না।
কি আজগুবি কথা বলছি, ওকে তো আমি আজ বিকেলে অডিটোরিয়ামে দেখলাম, সবুজ একটা ড্রেস পরে বসেছিল। ওর রুমমেটদের সঙ্গে একসাথেই নাকি রুমে ফিরেছে, কিন্তু তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না।
ডাইনিং এ ঘন্টা পড়লো, সবাই খেতে যাবে, দেখে রেশমা নেই, ফোনটাও রুমে রেখে গেছে। তার উপর রুমমেটের স্যান্ডেল পরে চলে গেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে রেশমা তখনও ফেরেনি। ডাইনিং এ গিয়ে দেখে সিরিয়ালও কাটা নেই। এদিকে 9টা বেজে গেছে। ওর রুমমেটটা সমস্ত হল তন্ন তন্ন করে খুঁজে যখন ওকে পেল না তখন ম্যাডামকে জানানো হয়েছিল। হোস্টেলের অনেক উঁচু প্রাচীর, তার উপর প্রধানের ফটকগুলো সব বন্ধ, কাজে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সমস্ত হল খুঁজে যখন পাওয়া গেল না তখন কোনো কোনো মেয়ে বলল পুকুরে খোঁজা হোক। হল সুপারের নির্দেশে হলের কেয়ারটেকার মামারা তৈর গতিতে পুকুর পাড়ে চলে গেল, সঙ্গে ম্যাডাম ও 117-র সব মেয়েরা। যে রুমমেটের স্যান্ডেল রেশমা নিয়ে বের হয়েছিল সেই স্যান্ডেল জোড়া পুকুরের কোনার দিকের বৃষ্টি গাছের নিচে পাওয়া গেল। 117-র মেয়েরা খুব কাঁদছে। পুকুরে জাল ফেলা হলো, না কিচ্ছু নেই। এত বড় পুকুরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত জাল ফেলেও কিচ্ছু পাওয়া গেল না। হলের প্রিন্সিপাল চলে এলেন, ঘড়ির কাঁটা তখন রাত 11টা পার করে 12টা চলে গেছে। দুপুরে খবর দেওয়া হলো, এরই মধ্যে 5টা হলের গেট খুলে দেওয়া হয়েছে। হলের হাজার হাজার মেয়ে সারা পুকুরের পাশ ঘেঁষে অবাক হয়ে দাঁড়িয়ে রইল, একটা মেয়েও নড়ছে না, যেন নড়লেই কিছু একটা।
This track was downloaded from FusionBD.com.
দেখা থেকে সবাই বঞ্চিত হবে। রাত 1টার পর ধরাধরি করে ডুবুরিরা রেশমার লাশ পুকুর থেকে উপরে উঠালো। সাদা ফ্যাকাশে একটা মুখ, সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। পুরো হোস্টেলের মেয়েরা স্তব্ধ, কেন হলো, কেউ দেখলো না, নানা প্রশ্ন। আর আশালতা হল যেন বোবা হয়ে গেছে। 117 মেয়েগুলো পাগলের মতো কাঁদছে। সারা রাত কোনো রুমের মেয়েরাই হয়তো ঘুমোতে পারেনি। পরদিন সকালে রেশমার বাড়ির লোকজন ও পুলিশ এলো। 117 নম্বর রুম সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। পুকুর পাড়ে দলে দলে মেয়েরা ভিড় করছে। পত্রিকা রেশমার লাশের ছবি মুখরোচক গল্প চলল কিছুদিন। আশালতা হলে সবার ভেতরে একটা ভীষণ রকম আতঙ্ক কাজ করছিল, যে যার মতো ঢাকার আত্মীয় স্বজনের বাসায় চলে যেতে লাগলো। নিত রুমের হাসু সুমি ওরাও চলে গেল। নিত যাবে না, নিত যাবে না যাবে না করেও মালিবাগে ওর বড় বোনের বাসায় চলে গেল। তারপর প্রায় 2 সপ্তাহ থেকে হলে আসলো। এখন আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। রেশমার মৃত্যুর পর প্রায় 1.5 মাস পার হয়ে গেছে। 117 আগের মেয়েদের রুম চেঞ্জ করে দেয়া হয়েছে, এখন আবার নতুন মেয়েদেরকে রুম দেবে।
আপু, 117 নম্বর রুমটা কোন দিকে? আমি আজই এলাম, রুমে জিনিসপত্র রেখেই চলে যাব, কয়েকদিন পর থেকে টানা থাকব। আসলে এর আগে এসেছিলাম কিন্তু গুলিয়ে ফেলেছি। আপু, আপনি কোন হলে থাকেন?
আশালতায়। তুমি কি আশালতায় যাবে?
জি, আমার নাম রেশমা।
ঠিক আছে, চলো আমার সাথে।
আপু, শুনেছি হলের মেয়েরা নাকি খুব ঝগড়াতে হয়, কিন্তু আপনি তো অনেক ভালো।
একদিনে কি সব বোঝা যায়? মেয়েটা কি আমার সাথে ভাব জমাতে চাচ্ছে? আচ্ছা, ও কি জানে ও রুমের একটা মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে, আর তার নামও রেশমা ছিল? ধুর, কি যে ভাবছি, কত কত মেয়ের নামই রেশমা হতে পারে।
তার ঠিক 3 দিন পর নিত টিভির রুম থেকে রুমে আসছে। খুব বেশি রাত নয়, 11টা বা 11:30 হবে হয়তো। বড় সিঁড়ি ঘরের বাম পাশের তলায়, অর্থাৎ যেদিক দিয়ে রিডিং রুমে যাওয়া হয়, সেখানে কেউ হয়তো বসে বসে কিছু একটা খাচ্ছে। নিতুর মাথায় একদমই অন্য কিছু ছিল না, ও আপন মনে বাম পাশে সিঁড়ি দিয়ে নাচছে। হঠাৎ চোখে পড়লো সিঁড়ির বাম কোণে একটা মেয়ে বসে 3 দিন আগে আসা নতুন মেয়ে রেশমার লাশ চেটে চুষে কি যেন খাচ্ছে। মেয়েটার চোখ সাদা, মুখে রক্ত, গায়ে বোটকা একটা গন্ধ। নিতু বিকট একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল, ভীষণ ভয় পেয়ে অসুস্থ হয়ে গেল। কিন্তু ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারলো না। ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। বাসায় যাওয়ার পর ও খবর পেল 117 নতুন মেয়েটার লাশও পুকুরে পাওয়া গেছে। নিতুর তখন ভাষা ভাষা মনে পড়ল নতুন রেশমার মুখখানা। ওর ভীষণ মায়া হলো। ইস, কেন সেদিনও বলল না তুমি 117 নম্বর রুমে উঠো না? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল নিতুর। তারপর অনেক দিন বাসায় থাকার পর নিতু আবার আজ হলে ফিরল।
এই আবার চলে যাবি না তো? তোকে ছাড়া না আমার একটুও ভাল লাগে না। না রে, পরীক্ষা এসে গেছে, বাসায় গেলে পড়া হয় না, শুধু বাসায় সবার সাথে গল্পই করা হয়।
নিতু হলে এসে আরো শুনল নতুন মেয়ে রেশমার লাশটা নাকি একদম রক্ত শূন্য ছিল। সবাই বলা বলি করছিল, লাশ দেখে মনে হচ্ছে কেউ যেন সমস্ত রক্ত খেয়ে নিয়েছে। তবে এবার পুলিশে ঝামেলা বেশি হয়নি, কারণ নতুন মেয়েটার আত্মীয় স্বজন সব বড় বড় পোস্টে আছে, একজন নাকি প্রতিমন্ত্রীও রয়েছে ওদের ফ্যামিলিতে, সেজন্য কোনো মুখরোচক গল্পও পত্রিকায় আসেনি। সে যাক, এসব শুনতে চাচ্ছে না নিতু। ওর এখন একটা মাত্র টেনশন, সেটা হচ্ছে ওর ফাইনাল পরীক্ষা নিয়ে। হঠাৎ হন্তদন্ত হয়ে শান্ত এলো। শান্তকে নিতু খুব ভালোবাসে, কারণ ওর সব বিষয়ে একটা পাণ্ডিত্য আছে। যে কোনো বিষয় নিয়ে কথা বললেই শান্ত তার কোনো না কোনো তথ্য ঠিক করে দেবে। মেয়েটা খুব পড়াশোনা করে আর খুব জলি, হাসি ঠাট্টা ভালোই জানে। নিতু মনে মনে ভাবছে শান্তকে সে সব খুলে বলবে যে কিছু একটা সমস্যা হচ্ছে নিতুর। কিন্তু হোস্টেল যখন এখন চুপচাপ, তখন আর বলল না, সব তো মিটেই গেছে। 213,
পড়াশোনার কি খবর বল? সিলেবাস শেষ করেছিস? আমি কি তুই যে সব বিষয়ে পণ্ডিত হতে হবে? কত পড়াশোনা আমার জন্য না, আমি কোন রকমে পাশ করলেই ভালো। এই পড়াশোনার বিষয়ে করতে চাস আমি জাস্ট নিতে পারি না।
তুই আসলেই অদ্ভুত, আর তোরই বা দোষ কি? বাঙালি তো জাতি হিসেবেই অদ্ভুত।
হঠাৎ বাঙালি জাতির উপর এত ক্ষোভ, প্রেম প্রেম করছিস নাকি?
প্রেম ওই বস্তু আমার কপালে নেই।
কেন, প্রেমও কি বাঙালি জাতির মতো অদ্ভুত না?
শোন নিতু, আমার পছন্দের ফুল হচ্ছে সাদা শাপলা, অথচ এই পর্যন্ত যত ছেলে আমার প্রেমে পড়েছে সবাই আমার জন্য এক গাদা লাল গোলাপ নিয়ে এসে ফলের সামনে গদ গদ হয়ে কথা বলেছে, সহ্য করা যায় বল? আরে গোলাপ তো ইরানি ভুল, ইরানিরাও কেন মাতামাতি করুক, বাঙালিরা কেন? বাঙালির স্বভাব হচ্ছে দেশি জিনিস রেখে বিদেশি জিনিসে ঢুকে যাওয়া। দেশকে ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলছে, এদিকে বিদেশি জিনিসের দেশ ভরে ফেলছে। দেশি জিনিসে বাঙালিদের আস্থা এত কম।
ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে আমি সবাইকে বলবো তোকে একটা বড় লাল বালতিতে করে সাদা শাপলা দিয়ে প্রেম নিবেদন করতে।
কপাল আমার, আজ পর্যন্ত কোনো বাঙালি সাদা শাপলা নিয়ে প্রেম নিবেদন করলো না। শাপলা আমাদের জাতীয় ফুল, অথচ প্রেমে এর ব্যবহার নেই। বাঙালি একে ব্যবহার করে সবজি হিসেবে, আলু পটল কচু করলার পাশে শাপলাও সবজি হিসেবে ভ্যানগাড়িতেই শোভা পায়।
তোর রাগ বাঙালি জাতি নাকি গোলাপ হাতে প্রেমিক পুরুষ, কোনটা?
কোনোর উপর তো রাগ নেই, তাছাড়া সৌন্দর্যেরও কোনো সীমানা নেই। তবে বাঙালি যদি জানতো গোলাপ কুড়ি খাওয়া যায় তাহলে হয়তো আমরা কোনোদিন ফুটন্ন গোলাপই দেখতাম না।
আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত তোর সেই মজার ছড়াটা একবার বল না, অনেকদিন শুনি না।
প্রেম হলো না, না হোক, দুঃখ পেলাম কিন্তু দুঃখ পেলেও কাঁদবো না, কারণ মনে বড় হিট। হার্ট ভালো লাগছে না, হার্ট ভালো রাখার জন্য 10 মিনিট প্রাণ খুলে হাসি। আপনি সুস্থ থাকবেন, হার্ট এই ঔষধ পয়সা দিয়ে কিনতে হয় না, অথচ আমি জেনে ওটা মনে রাখি না।
কিন্তু হাসতে হাসতে যে আমার কাশিয়েছে গেল। শান্ত শোন, তুই আজ কোন মুডে যে আছিস বুঝতে পারছি না। তুই তোর দুলাভাইয়ের কাছ থেকে একটা ডাক্তারি কোর্স করে নে, ঠিক আছে?
ঠিক আছে।
নিতু হলে আসার 17 দিন পর একটা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যেতে লাগলো। হঠাৎ হঠাৎ সে 117 মৃত রেশমাকে দেখতে পাচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবেই কখনো পুকুর পাড়ে, কখনো ডাইনিংয়ে, কখনো টিভি রুমে, আবার কখনো বাথরুমে। কিন্তু অন্য কেউ কি সেটা টের পাচ্ছে? প্রথম প্রথম নিতু ভেবেছে ওর মতিভ্রম হয়েছে, অথবা তীব্র কল্পনা শক্তি, ভয় এসে মিলেমিশে হ্যালুসিনেশন হচ্ছে, তার ব্রেইন এইসব দেখাচ্ছে। পরীক্ষার জন্য পড়াশোনার চাপটা হয়তো একটু বেশি হচ্ছে, ঘুম কম হচ্ছে বলে হয়তো এরকম ঘটনা ঘটছে। তাই নিতু বিশেষ পাত্তা দিল না, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে নিতুর ইদানিং ভয় কমে গেছে, আগের মতো আর ভয় পায় না। এখানে ওখানে রেশমাকে দেখেও ও আর চিৎকার করে না বা অজ্ঞান হয় না। নিতুর মনে হচ্ছে কোনো একটা অপর শক্তি যেন ওকে নিয়ন্ত্রণ করছে, বা বারবার ওকে কিছু বোঝাতে চাইছে। গত রাতে নিতু স্পষ্ট শুনতে পেয়েছে কেউ যেন নাম ধরে দরজা এসে ডাকছে। নিতু ভাবছে এটা দুঃস্বপ্ন, তারপরও দুঃস্বপ্নটা যেন শেষই হচ্ছিল না। ঠিক এই সময় দরজায় একটা শব্দ।
নিতু আয়, বাইরে আয়, নিতু বাইরে আয়, আয় বাইরে আয়, হাই হাই।
খোল,
আমি একটা নোট নিতে এসেছি।
নিতু এবার নিশ্চিত স্বপ্ন দেখছিল, রুমের সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, যে যার মতো হলের এক এক জায়গায় টেবিল চেয়ার পেতে চোখ কান বন্ধ করে পড়াশোনা করছে, রুটিন হয়ে গেছে, এখন আর ফাঁকিবাজি চলবে না। নিতু রুমে একাই ছিল, ও পড়তে পড়তে একটু ঘুমিয়ে গেছিল। ভালোই হলো, হাসু এসেছে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসবে। একটু শান্তর কাছেও যেতে হবে, ট্যাক্সোনমি পুষ্প সংকেতের কিছু সংখ্যা আছে যেগুলো নিতুর মনে থাকে না, ওটা মনে রাখার কৌশল শান্ত ওকে বুঝিয়ে দেবে। নিতু চোখ রগড়াতে রগড়াতে এসে দরজা খুলে
কিন্তু দরজার সামনে কেউ নেই, ফাঁকা। বিশ্রী বোটকা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ এটা? হঠাৎ মিতুর মনে হলো ও সিঁড়ির নিচে ওই দিন এরকম একটা কটু গন্ধ পেয়েছিল। মনে হচ্ছে রক্ত মাখা কোনো কাপড় পোড়ালে এরকম গন্ধ আসবে। মিতুর প্রায় বমি এসে যাচ্ছে। আচ্ছা কটা বাজে? রুমের সবাই এত পড়াশোনা করছে যে রুমে ফেরার নামগন্ধ পর্যন্ত নেই। মিতু ভয় পেল না, বাথরুমের দিকে গেল চোখে মুখে পানি দেবে বলে। বাথরুমের সামনে যে ডাস্টবিনটা আছে তার কাছে 117 রেশমা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর রূপ। এই ভয়ঙ্কর রূপ বর্ণনা করার মতো শব্দ নিত্য পাচ্ছে না। চোখগুলো সাদা ফ্যাকাশে, মুখ দিয়ে পচা রক্ত গড়িয়ে পড়ছে। ময়লা ডাস্টবিনের মধ্যে হাত দিয়ে কি করছে ও? বোটকা গন্ধটা এখন নিতুর নাকে ভালো করে লাগছে। তার মানে ওর গা থেকে আসছে এই গন্ধ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অন্য কেউ হলে হার্ট ফেল করত, অথচ নিতু একদম স্বাভাবিক। মনে হচ্ছে রক্তকে কেউ পেটনিটা ওকে নিয়ন্ত্রণ করছে। নিতুকে নিতু সরাতে পারছে না, অবাক চোখে ঠায় দাঁড়িয়ে আছে।
রক্ত লাগবে, রক্ত খাবো, আমার রক্ত লাগবে। তুই ভুল দেখছিস না, তোকে আমি দেখে নিয়েছি, তোকে আমি নিয়ন্ত্রণ করছি। 110 চল, ওই রুমে একটা মেয়ে আছে একা, ও রক্ত চুষে খাবো।
এসব কি বল তুমি? না আমি যাব না, 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 আমি যাব না।
উনি তো স্বাভাবিক ভাবে রেশমার পেছন পেছন হাঁটছে। ওর মনে হচ্ছে ও ঠিক ওর মধ্যে নেই। তীব্র একটা অপশক্তি ভর করেছে ওর উপর। ও নিজে রেশমার মধ্যে ঢুকে যাচ্ছে। তারপর ও 110 নক করল আর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। রুমে একটা মেয়ে ঘুমাচ্ছে। নিতু ওকে চেনে, ওর নাম শাকিলা। মেয়েটা কলেজে বা হলের সব অনুষ্ঠানে ভাটিয়ালি গান গায়, ভারী মিষ্টি গলা। নিতু চোখের সামনে শাকিলাকে বিছানা থেকে উপরে ভাসতে দেখছে। না ঠিক দেখছে না, মনে হচ্ছে ও নিজেই শাকিলাকে উপরে ভাসিয়ে রুম থেকে বের করে 117 দিকে হাঁটছে। হোস্টেলের বারান্দায় শো শো বাতাস বইছে, মনে হচ্ছে শাকিলাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে পশ্চিম পাশে জানলা দিয়ে তেঁতুল গাছের উপর শাকিলাকে নিয়ে যাচ্ছে। কেউ কি দেখতে পাচ্ছে না নিতুকে? কিভাবে সম্ভব? হলে সব মেয়েরা কি ঘুমোচ্ছে? তেঁতুল গাছে ডাল ভর্তি সব অল্প বয়সের মেয়েরা বিচ্ছিরি ভাবে বসে আছে। ওরা শাকিলার মাথা মুচড়ে ওকে ছিঁড়ে চেটে পুঁতে যে যার মতো রক্ত মাংস খেতে লাগলো। ঘুমন্ত একটা মেয়েকে কিভাবে ওরা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে সেটা বোঝানোর ভাষা নিতুর ছিল না। নিতুর গায়েও রক্ত ছিটকে এসে পড়ল। এই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য নিতুর চোখ সহ্য করতে পারছে না। ও চোখের মধ্যে জ্বালা করছে। নিতু কিভাবে 117 রুম ছেড়ে তেঁতুল গাছ পর্যন্ত গেল বুঝতে পারছে না। সব কিছু ঘোর ঘোর লাগছে। নিতুর গায়ে রক্তের গন্ধ করছে। ওকে এক্ষুনি গোসল করতে হবে। ও এক দৌড়ে বাথরুমে চলে এলো। তারপর প্রায় 1.5 ঘন্টা ধরে গায়ে পানি ঢালল। গোসল করার পর নিতুর হঠাৎ মনে হচ্ছে, আরে আমি গোসল করছি কেন? ভেজা গায়ে রুমে এসে দেখে হাসু, তামান্না, সুমি সবাই রুমে। আমরা প্রচন্ড একটা ভয়ের কাহিনী শুনছি। আমরা শুরুতেই দেখেছি একটি মেয়েদের কলেজের হোস্টেল, এবং হোস্টেলের একটি পুরনো হল যার নাম আশালতা। সেখানে নিতু নামে একটি মেয়ে যেই কলেজে পড়ে সেই হোস্টেলে থাকতে গেছে, এবং সেই হোস্টেলের 117 নম্বর রুম, যে রুম নিয়ে অনেক কাহিনী আছে, যে রুমে শোনা গেছে এক সময় কিছু একটা ঘটেছিল, বা একটা পর্যায়ে দেখা যায় যেখানে আমরা দেখেছিলাম যে নিতু ভয় পেয়েছে বাথরুমে, সেই রুমের একটি মেয়ে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন সেই রুমের একটি মেয়েকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। কিন্তু কিছুদিন আগে সেই রুম থেকে একটি মেয়েকে বের হতে দেখা গেছে, এবং একটা মেয়ে এসে, আচ্ছা যাই হোক আমি পরে সেটা বলছি, তো সেই মেয়েটির নাম ছিল রেশমা, যাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। সরস্বতী পুজোর দিন থেকে সেই মেয়েটি গায়েব।
এবং হলের ছাদে খোঁজা হলো যে হলের ছাদ সবসময় বন্ধ থাকে, কারণ অনেক আগে নাকি সেই হলের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, যে কারণে সেই হলের ছাদও খোলা রাখা হয় না। তাহলে মেয়েটা কোথায় গেল? খুঁজতে খুঁজতে অবশেষে পুকুর পাড়ে মেয়েটার স্যাডেল পাওয়া গেল। সেখান থেকে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি এবং একটা পর্যায়ে মেয়েটার লাশ পাওয়া গেল, একটা রেশমার লাশ পাওয়া গেল সেই পুকুরে একেবারে ফ্যাকাশে। তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। পরবর্তীতে সবার মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো এবং মেয়েরা, বিভিন্ন মেয়েরা যারা রয়েছে তারা সবাই যে যার বাড়ি চলে গেল, বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, অল্প কিছুদিনের জন্য হটি মানে ছুটিও দিয়ে দেওয়া হলো। একটা সময় আস্তে আস্তে সব ফেড আউট হয়ে গেল, অর্থাৎ আবার সবাই ফিরে এলো এবং 117 রুমও খুলে দেওয়া হলো। এবং একদিন নিতু দেখলো, নিতুরই চোখে পড়লো যে 117 নম্বর রুম খুঁজছে একটি মেয়ে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সেই মেয়েটির নামও রেশমা। নিতু শুনে হঠাৎ একটু ভরকে গেছিল এবং তারপরে নিতু মনে খটকা লাগলো কিছু পরে, এবং দেখা গেল পরে একদিন রাতের বেলা নিতু বাথরুমে যেতে গিয়ে দেখলো যে একটা মেয়ে কি যেন ময়লা ডাস্টবিনের মধ্যে কি যেন খুঁজছে। এবং এরকম একের পর এক ঘটনা ঘটতে লাগলো। একটা পর্যায়ে দেখতে পেলো যে একটা মেয়ে, অর্থাৎ সেই মেয়েটার আত্মা বা ভূত বা পেটনি কিছু একটা অন্য মেয়েদের রক্ত খাচ্ছে, এবং আরো একটি মেয়ে এবং সেই মেয়েটিও মারা গেল। তারপরে কি হলো আমরা অনেকটা কিছু শুনেছি এবং আরো কিছু শুনবো, আরো কিছু জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে। তারপরে ফিরে এসে আজ যে শর্মিন আছি আপনার সঙ্গে কুয়াশা, আপনি শুনছেন এপিসোড রেডিও 90.2। আমাকে SMS পাঠাবার নাম্বার হচ্ছে 222।
কি ব্যাপার মাঝরাতে তুমি কাকভেজা হয়ে কোথেকে এলে?
আমি টয়লেটে পড়ে গিয়েছিলাম, তাই ঘেন্না করছিল, সেই জন্য গোসল করে চলে এলাম। আমি প্রথম পড়েছি আর নিয়ম ভাঙার গুরুতর অপরাধ করে ফেলেছি। রেগে যাচ্ছিস কেন? আমি রাগ করিনি, তুই সেটা জানিস। সত্ত্বেও ঘুমাতে দে, খুব ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে।
কোথায়?
ভেতরে ভেতরে নিতুর মধ্যে অপরাধ বোধ কাজ করছে। কেন এমন হচ্ছে? ওকে চলে যাবে হল থেকে? নিতুর বড় আপা ঢাকাতেই থাকে, আপা ভাইয়া দুজনেই ওকে খুব ভালোবাসে, কিন্তু আপারা তিনটা মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে ওদের যন্ত্রণায় আপার বাসায় পড়াশোনা হবে না বলেই সিডনিয়া। এসব ভাবতে ভাবতে নিতুর মন খারাপ হয়ে যাচ্ছে, আর যা ঘটেছে তা চরম খারাপ ধরনের একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এটা নিতু জানে, কিন্তু কেন জানে সে স্বস্তি পাচ্ছে না। তার অস্থির অস্থির লাগছে, নিতু কোনো এক ভয়ঙ্কর বিপদে পড়ে যাচ্ছে না তো? আচ্ছা কাকে বলবে এসব দুঃস্বপ্নের কথা? বড় আপাকে? বড় আপা খুব ভীতু, তাছাড়া ভাইয়া ব্যাপারটাকে কিভাবে নেবে? এসব ভাবতে ভাবতে নিতু গভীর ঘুমে তলিয়ে গেল। একটা গাঢ় ঘুম হলো নিতু। সকালে একটু বেলা করেই ঘুম ভাঙত। গত রাতের বিষয়টা নিতুর মাথাতেই ছিল না। ক্যান্টিন থেকে নাস্তা সেরে হলে আসার পথে 110 কাছে আসতেই মেয়েদের একটা জটলা দেখতে পেল। 118 শেলি ওখানে দাঁড়িয়ে।
কি রে শেলি, কি হয়েছে? কিছু না আপু, ওই শাকিলা ছিল না, ও একটা চিঠি লিখে কখন যেন হল থেকে চলে গেছে, তাই নিয়ে গুঞ্জন হচ্ছে।
কিসের চিঠি?
ওই যে সবাই তো জানে জামান ভাইয়ের সঙ্গে ওর এক সম্পর্ক আছে, ওইটা নিয়ে বাসায় কি যেন একটা ঝামেলা হয়েছে, তাই খবর পেয়ে ও খুব ভোরে হয়তো কাউকে কিছু না বলে চিঠি লিখে চলে গেছে। ফোনে যোগাযোগ করেনি, ফোনটা নাকি অফ বলছে।
নিতু চলে এলো। হোস্টেলে একটা ঘটনা ঘটলে দ্রুত ছড়িয়ে পড়ে। নিতু একদম স্বাভাবিকভাবে হেঁটে চলে এলো। নিতুর আজ ক্লাসে যেতে ইচ্ছে করছে না, যদিও ফাইনালের আগে অনেক ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়। থাক, শান্ত তো আছি। রুমে সবাই ক্লাসে গেছে, শুধু মালা ঘুমাচ্ছে। ও সারা রাত পড়ে আর সারা দিন ঘুমায়। পরীক্ষার সময় ওর এটাই রুটিন, দুপুরের খাবারটা ওর বান্ধবী ডাইনিং হল থেকে নিয়ে আসে ওর জন্য। নিতু রুমেই রইল সারা সকাল। দুপুরে ডাইনিংয়ের লাস্ট ঘন্টা শুনে প্লেট হাতে বের হতেই ও শান্তর সঙ্গে দেখা। ও তখন ক্লাস থেকে ফিরছে।
সকালে এতবার ডাকলাম, ঘুম থেকে উঠলি না, তাই বিরক্ত হয়ে চলে গেছি।
কি কি সাজেশন দিল রে?
নিতু, তোমাকে একটা কথা বলবো, তোমার তো রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য এসব নিয়ে একটু বেশি মাত্রায় মাতামাতি আছে, সেজন্য বলছি মাতামাতি করো, তবে পড়াশোনাটা ঠিক রেখে।
হঠাৎ কপাল কুচকে এমন টিচারদের মতো বিরক্তি নিয়ে লিখতে দিতে শুরু করলি কেন? ব্যাপার কি বলতো?
আজ টেস্টের মার্ক বোর্ডে দিয়েছে এবং সঙ্গে নোটিশও দিয়ে দিয়েছে।
কি অবস্থা আমার রেজাল্টের? মানে বল না,
তুমি তিনটা বিষয়ে ফেল করেছ, তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে, তা না হলে ফাইনালের অ্যাডমিট কার্ড আজকে দেয়া হবে।
মিতুর মন খুব খারাপ হলো, কান্না এসে যাচ্ছে, কিন্তু শান্তর সামনে লজ্জা লাগছে বলে ও দ্রুত পায়ে ডাইনিং এ চলে এলো। মোটামুটি সব মেয়েদের খাওয়া সেকেন্ড বেলেই হয়ে যায়, লাস্ট ঘন্টার পর অল্প মেয়ে খেতে আসে, কারণ শেষের দিকে তরকারি ভালো পাওয়া যায় না। নিতু গিয়ে দেখে প্রায় সবাই চলে যাচ্ছে খাওয়া শেষ করে, ও একা একা খাচ্ছে। খেতে খেতে হঠাৎ চোখে পড়ল ডাইনিং এর কোনার দিকে দরজা দিয়ে কেউ একজন দ্রুত পায়ে বের হয়ে যাচ্ছে, যাকে একটু অন্যরকম লাগছে। ঠিক মানুষ নয়, একটা ছায়া মূর্তি। আর ওর গা থেকে একটা পোড়া পোড়া বোটকার গন্ধ বের হচ্ছে। নিতুর বমি আসছে, ও আর খেতে পারলো না, ডাইনিং থেকে বের হয়ে এলো। দুপুর তিনটার মতো বাজে, অথচ হোস্টেল কেমন শুনশান মনে হচ্ছে, হয়তো পরীক্ষার জন্য। নিতু আন মনে হাঁটছে আর ভাবছে, এবার মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতেই হবে। বড়শিলটার কাছে আসতেই ওর গা ঘেঁষে ছায়ামূর্তিটা চলে গেল। নিতু দাঁড়িয়ে পড়ল, যা দেখল তার চোখ বিশ্বাস করতে পারছে না। শাকিলা হেঁটে যাচ্ছে, যাকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। তার মানে কি, এই শাকিলা কি মৃত? গত রাতের বীভৎস ছবিটা নিতুর আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। ও হাঁটছে, ডান দিক মোড় নিতে দেখে ওর দুই তিন হাত সামনে শাকিলা হাঁটছে, সাদা একটা ম্যাক্সি ওর গায়ে। হঠাৎ করে ওর মাথাটা ঘুরে গেল, চোখ মুখ ঠোঁট সব পিঠের দিকে চলে এলো, মুখ থেকে রক্তের গন্ধ আসছে, জিভ দিয়ে ঠোঁটের চারপাশ চটচট করে শব্দ করে বিশ্রীভাবে চাচ্ছে। নিতু ভয় পাচ্ছে না, তবে শরীরের মধ্যে প্রবল ঝাঁকুনি হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন ওকে শক্ত করে চেপে ধরেছে। নিতু কাঁপতে লাগলো, হঠাৎ শাকিলা ওকে ডাকতে লাগলো।
হাই হাই, আমার কাছে আয়, হাই, এদিকে।
এত ভয়ঙ্কর সে ছায়ামূর্তির পেছন পেছন হাঁটছে। 117-এর একটা মেয়ের সঙ্গে জোরে ধাক্কা লাগাতে প্রায় পড়ে যাচ্ছিল নিতু। নিতু থমকে দাঁড়ালো, ও 117-এর সামনে কেন? নিতুর শরীর ভীষণ ভাবে ঘামছে, ওর প্রচন্ড দুর্বল লাগছে। নিতু আস্তে আস্তে রুমে চলে এলো, তারপর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে কি হচ্ছে ওর সঙ্গে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, সারা গা ব্যথা করছে, হাত পায়ের মাংস পেশিগুলো কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে। না, ভালো লাগছে না, সব কিছু ওলট পালট লাগছে। নিতু বিকেলের পর দুটো বই আর কিছু নোটপত্র নিয়ে বড় আপার বাসায় চলে এলো। বড় আপা বাসায় ছিল, তবে ওর বাসায় এক গাদা মেহমান। নিতু অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত বড় আপাকে সমস্যার কথা বলল।
কি, এবার জয়ার বার্থডেতে আসতে বললাম, আসি না কেন?
তখন তো আমার টেস্ট পরীক্ষা চলছিল আপু।
হ্যাঁ, ভালো হলো তুই এসেছিস, এত মেহমান আমি হিমশিম খাচ্ছি টিটাকে নিয়ে।
আপু, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি।
বল না, কি বলবি?
আপু, আমি প্রায় একটা পচা গন্ধ পাই, আর মাঝে মাঝে মৃত মানুষদেরকে দেখতে পাই। আবার কখনো মনে হয় মৃত আত্মারা আমাকে ব্যবহার করছে।
কি বলিস এসব, তোর মাথা ঠিক আছে তো? দাঁড়া, জয়ার স্কুলের এক টিচার আছে, ওনার পরিচিত এক ফকির বাবা আছে, ওনার কাছে তোকে নিয়ে যাবো।
আমি জানতাম তুমি এসবই বলবে, আর ওইসব ফকির কবিরাজ ওদের কাছে আমি যাবো না, ওসব আমি বিশ্বাস করি না।
আরে, সবাই তো ভণ্ড নয়, খুব কামিল্লার লোক। আমরা অনেক গল্প শুনেছি, ওই টিচার বলছিল মিটি মুখটিকে অনেক কিছু বলে দিতে পারে।
আমি যাবো না,
একবার চল না, যদি ভয়টার জন্য কোনো তাবিজ তাবিজ দেয় উপকারও তো পেতে পারিস। বিশ্বাসটাই হচ্ছে বড় কথা।
তোমাকে বোঝানো সাধ্য আমার নাই, হাজারটা যুক্তি দেখাবে, তোমাকে বলাই ভুল হয়েছে আমার।
ঘিঞ্জি একটা এলাকা এবং অপরিচ্ছন্ন,
নিতুর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ফকির বাবার ঘরে ঢুকে নিতু থমকে গেল। ছোটখাটো একটা মিউজিয়াম, অনেক হাবিজাবি জিনিস রয়েছে, তার সবগুলো নিতু চেনে না। বড় বড় কাঠের কয়েকটা মিটশেল, সামনে নেট লাগানো, তার ভেতরে অসংখ্য বই। ফকির বাবা খুব স্বাভাবিক ভাবেই হেঁটে বেড়াচ্ছে। ওনার গায়ে একটা ফুল হাতা ছাইনাঙা গেঞ্জি আর গ্যাবার্ডিনের প্যান্ট। নিতু অবাক হলো, তার চেয়ে চমক নিতুর জন্য ছিল। ফকির বাবা ওর দিকে তাকাতেই নিতু ভয় পেয়ে গেল। মনে হতে লাগলো ওর ভেতরের সমস্ত কথা, লুকোনো ভয়, নোংরা চিন্তা সব উনি পরিষ্কার করে পড়ে ফেলছে।
বর্তমানে তিনটা পিসাস ওর মধ্যে ভর করে ওরে দিয়ে খারাপ কাম করাতে চায়। সামনে ওর ভয়ঙ্কর দিন আসতেছে। পিসাস গুলা রক্ত খাইতে না পারলে ওর বড় ক্ষতি করব।
বাবা একটা ব্যবস্থা করে দেন বাবা।
দুইটা ডালা জ্যান্ত মুরগির কলিজা আর একটা বাদুর লাগবো, শনিবার আর মঙ্গলবারে আমার কাছে আসবে, আমি ব্যবস্থা করে রাখবো।
ফকির বাবা আর বেশি কথা বললেন না। বড় আপা এমনিতেই ভীতু, আরো ভয়ে জমে গেলেন। ফকির বাবা কোনো টাকা পয়সা নিলেন না। নিতু আশ্চর্য হল। বের হয়ে চলে আসার সময় তিনি আর একবার কথা বললেন, শোনো মেয়ে, তোমার মাথায় জট হবে আর খুব শীঘ্রই সেই জট আমাকে কাটতে হবে, এখন যাও। বড় আপা রীতিমতো কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত শফিক ভাইকে জানল। শফিক ভাই বলল কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে নিতুকে। নিতু বিপদে পড়ে গেল, ওকে আর হলে আসতে দিতে চাচ্ছে না আপা। নিতু আপাকে অনেক বোঝাচ্ছে।
আপু দেখো, আমি বইপত্র আনিনি, দুইটা বই নিয়ে চলে এসেছি, আমার তো ফাইনাল পরীক্ষা, তোমার বাসায় একদম পড়তে পারছি না, প্লিজ আমাকে হলে যেতে দাও।
না, তোকে তাবিজ পড়িয়ে তারপরে ছাড়ব।
ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি বইপত্র নিয়ে তোমার সাথে আবার চলে আসবো।
আগে তোর ভাইয়া আসুক।
কি শুরু করলা তোমরা? ও তোমাকে একটা প্রবলেমের কথা বলছে আর তুমি ওকে উল্টা ধমক দিচ্ছ। ওকে হলে যেতে দাও। আরে ধুর, কি সব কুসংস্কারের কথা বলছো তুমি, কোনো সমস্যা হবে না, আমি বলছি পরীক্ষাটা দিয়ে আসুক, তুমি দু তিন দিন পরপর গিয়ে দেখে এসো, ততদিনে আমি একটা ভালো ডাক্তারের খোঁজ লাগাই।
তোমার নিজের মন হলে তুমি এই কথা বলতে পারতা?
প্লিজ মিতু, উদ্ভট কথা বলো না, তুমি তো জানো আমার আপন বোনের মতো।
ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি।
তোমার মতো শিক্ষিত একজন মহিলাকে আমি বিজ্ঞান আর জাদুর তফাৎ বোঝাতে পারলাম না, এই জীবনে পরবর্তীরা কে জানে। না, আমি রেগে যাচ্ছি না, তোমাকে বোঝাচ্ছি।
কি বোঝাতে চাচ্ছ তুমি?
ও আপাতত এটাই, নিতুকে হলে যেতে দাও, ওর পড়াশোনাটা দরকার, সামনে ফাইনাল পরীক্ষা মেয়েটার। বললাম না যে আমাদের বাসায় ওর পড়া হচ্ছে না, একে তো তুমি আমি, তারপর আমাদের তিন মেয়ে, বাড়ি ভর্তি মেহমান, মেয়েটার পড়া হচ্ছে না একদমই, বুঝবা না এটা তুমি।
ঠিক আছে, কালকে ও যা, কিন্তু শনিবার কিন্তু চলে আসতে হবে। ঠিক আছে আপু, আমি শুক্রবার রাতেই চলে আসবো।
সবকিছু স্বাভাবিক ভাবেই চলছে। আপু প্রতিদিন ফোন করে খোঁজ করছে। শুক্রবার রাতে নিতু শফিক ভাইয়াকে ফোন করে আপুকে ম্যানেজ করতে বলল, কারণ ও এখন আপুর বাসে যেতে পারবে না, অনেক পড়া জমে আছে। শফিক ভাইয়া বলল সে ম্যানেজ করবে। শনিবার সকালে নিতু শান্তর কাছে গেল টেক্সোনমির পুষ্প সংকেত বুঝতে।
তুই টেবিলে গিয়ে বস, আমি এখনই আসছি।
তোকে দেখলে হিংসে হয়, সবাই টেনশনে আছে অথচ তোর সব পড়া কমপ্লিট।
আমি পড়া জমিয়ে রাখি না, সারা বছর একটু একটু করে পড়ে ফেলি, সেই জন্য এই পরীক্ষার সময় তোদের মতো অত কষ্ট হয় না।
সারা বছর পড়ার বই পড়তে ভালো লাগে তোর? বিরক্তি লাগে না?
জি না, কারণ আমি বিরক্তি নয় আনন্দ নিয়ে পড়ি। যে কোনো কিছু জানার মধ্যেই আনন্দ আছে, সেই আনন্দটা একবার খুঁজে নিলেই তোর বিরক্তিটাও কেটে যাবে।
তার মানে পরীক্ষার খাতাও তোর কাছে আনন্দের বিষয়?
অফ কোর্স।
আচ্ছা, ট্যাক্সোনমি এক গাদা ফুলের সংকেত পড়তে হবে, সেটা একটু এবার আনন্দ নিয়ে বুঝিয়ে দে না।
যেমন ধর মিরাবিলিস, কৃষ্ণকলির বৈজ্ঞানিক নাম, কৃষ্ণকলির অন্য নাম হচ্ছে সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি, ইংরেজিতে ফোর ওক্লক বা মার্বেল অফ পেরু। যাই বলিস, এই ফুল সচরাচর বিকেল 4-5 মধ্যে ফোটে। সাদা, হলুদ, লাল, বেগুনি নানা রঙের হয়। গাছে প্রায় সারা বছরই এই ফুল ফুটে থাকে। মিরাবিলিস ল্যাটিন শব্দ থেকে নেয়া, যার অর্থ আশ্চর্যজনক, ফুলের নানা রং, এর জন্য এই নামকরণ। আমেরিকার নিরক্ষীয় এলাকাগুলোতে যেমন মেক্সিকো বা পেরু এই ফুলের আদি নিবাস। এই গণে প্রজাতি সংখ্যা প্রায় 60। পারস্য ভাষায় কৃষ্ণকলিকে কি বলা হয় জানিস?
না তো, এই ফুলটা আমার কাছে খুব কঠিন মনে হয়।
পারস্য ভাষায় সন্ধ্যা মালতী বা কৃষ্ণকলি যাই বলিস, একে বলা হয় গুল এ বাস। এই ফুল পারস্যবাসীর ভীষণ প্রিয় এবং প্রত্যেক বাড়িতেই দেখা যায়। চিন্তা কর, কত মজার বিষয় জানলি।
সত্যি, তোর মতো চিন্তা করিনি। আমি প্রথমে ওর গণে প্রজাতি সংখ্যা নিয়ে টেনশন করতে থাকি, কিভাবে মনে রাখবো। আর মিরাবিলিসের এত সুন্দর অর্থটা মাথায় না গেঁথে আগেই 10 খাতায় লিখে মুখস্থ করতে যাই, সেই জন্য তো 3 বসে ফেল করি। আর তুই ফার্স্ট ক্লাস মার্ক পাস।
নিতুকে শান্ত অনেকক্ষণ গল্পে গল্পে পড়া বুঝিয়ে দিল। নিতুর খুব মজা লাগছে। রুমমেটদের সাথে ডাইনিং থেকে খেয়ে এসে রাতে নিতু অনেকক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়ল এবং ঘুমিয়েও গেল। মাঝরাতে শুনতে পেল শান্ত ওকে ডাকছে, আর দরজার জোরে ধাক্কার শব্দ।
শান্ত, কে রে?
দরজা খোল, বেরি আয়, হাসু একা দিবে রুমে, হাসুকে নিয়ে আয়, হাসু রক্ত খাবো।
নিতু, হেই নিতু, কি হয়েছে? এবার কাঁপছিস কেন? তামনা দেখো তো, নিতুটাই জ্বর নাকি?
কই না তো, শরীর তো ঠিকই ঠান্ডা, হয়তো স্বপ্ন টপ্ন কিছুতে দেখেছে।
মেয়েটাকে কি হলো? টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে চিন্তায় পুরো অস্থির, সারাক্ষণ বই নিয়ে বসে থাকছে।
ভালোই হলো, ফাইনালে ভালো রেজাল্ট হবে।
10-15 পর নিতু হাসুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে অস্থির লাগছে, যদি হাসুর কোনো ক্ষতি করে পেত্নীগুলো, নিতু সব বলে দেবে। ও কিছুতেই হাসুকে বিপদের মুখে ঠেলে দেবে না, কিছু একটা করতেই হবে। পরপর ঘটনাগুলোর সঙ্গে নিতু নিজেকে মিলিয়ে নিচ্ছে, নিজেকে অপরাধী লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। কেন হচ্ছে ওর সঙ্গে এসব? নিতুর খুব কান্না পাচ্ছে, কাউকে কিছু বলাও যাচ্ছে না। 110-এর শাকিলা যে মিসিং, তা এতদিনে জানা হয়ে গেছে সবার। এই নিয়ে নাকি অনেক ঝামেলাও হয়েছে হলে।
কি রে, কি হলো তোর? এভাবে তাকিয়ে আছিস কেন?
হাসু, তুই বাড়ি চলে যা।
মানে কি আবোল তাবোল বকছিস?
তোর বড় ভাইয়ার বাসায় থেকে পরীক্ষাটা দিয়ে দিস, আমি তোর পায়ে ধরি।
ঠিক আছে, পায়ে পড়তে হবে না, ঘুমা, সকালে দেখা যাবে। হাসু, নিতু মনে হয় তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে।
সারা রাত 119 লাইট জ্বালানোই থাকলো। নিতু হাসুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো এবং একসময় ঘুমিয়ে গেল। পরদিন সকালে কাকতালীয় ভাবে খবর এলো, হাসুর বাবা হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে ভর্তি। কাজে হাসুকে যেতেই হবে, কারণ হাসুর আর কোনো বোন নেই যে হাসপাতালে থাকবে। তাছাড়া হাসুর মা নেই, আর বড় ভাইয়ার তো অফিসও আছে। হাসু চলে গেল, যতদিন ওর বাবা হাসপাতালে থাকবে ওকেও থাকতে হবে। তাই ও বইপত্র নোট সব গুছিয়ে নিল, যতটুকু পড়া যায়। নিতু মনে মনে খুব খুশি হলো, যাক হলের বাইরে হাসুর কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত। নিতু ভেতরে ভেতরে স্বস্তি পাচ্ছে, আবার আনন্দ হচ্ছে। পড়া থেকে কয়েকবার উঠে শান্ত রুমে গেল, একটু গল্পও করে এলো।
কিরে, তোকে এত ফ্রেশ লাগছে?
গত রাতে ভালো ঘুম হয়েছে তো? তাছাড়া টেক্সোনমি বেশ কয়েকটা ফুল পরে শেষ করে ফেলেছি, এই জন্য হয়তো।
ভেরি গুড, আমি ভীষণ হ্যাপি। তার মানে আমি ভালো টিচার, তাই না?
100% তার বলতে।
সেদিন ভোর রাতের দিকে নিতু আবার দুঃস্বপ্নে ওদের গলা পেল, সবাই একসঙ্গে বিলাপ করছে। কখনো অপরিচিত কোনো মেয়ের গলা, কখনো রেশমার গলা, কখনো শাকিলার গলা। বিকট শব্দে ওরা নিতুকে শাসাচ্ছে,
তুমি বাধা দিবি কেন? তোকে মেরে ফেলবো, তোকে মারবো, তোর সমস্ত রক্ত খাবো, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো।
এবার নিতু দেখতে পাচ্ছে ভয়ঙ্কর পিশাচগুলো একসঙ্গে ওর উপর ঝাঁপিয়ে পড়ছে। নিতু প্রচন্ড জোরে কাঁপছে, ওর কাঁপুনিতে খাটন হচ্ছে। রুমের সবাই অবাক হয়ে গেল। সকাল হয়ে গেছে, শান্ত দৌড়ে এলো। কি হয়েছে নিতুর? আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। নিতুর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবার নিতু সত্যিই ভয় পাচ্ছে, ওকে পিশাচগুলো মেরে ফেলবে না তো? না, আজই শান্তকে ওর সব সমস্যার কথা বলবে। দুপুরে সে শান্ত রয়ে গেল।
শান্ত, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো?
কি বল না, কিছু মনে করবো কেন?
আমি বেশ কয়েকদিন ধরে কিছু জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আপুকে বলেছিলাম, কিন্তু আপু আরো বেশি ভয় পেয়ে গেছে।
কি হয়েছে খুলে না বললে আমি বুঝবো কিভাবে?
আমি কিছু দুঃস্বপ্ন দেখি, আর 117 মৃত রেশমাকে মাঝে মাঝে দেখতে পাই। তুই কি জানিস, হাসু চলে না গেলে ওকে পিশাচগুলো মেরে ফেলতো।
কি বলছিস এসব, ঘুম টুম তো হচ্ছে ঠিক মতো বললি, খাওয়া দাওয়া তো ঠিক মতো করছিস।
ওসব কোনো সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। আর সমস্যাটা কিন্তু বাড়ছে শান্ত।
কাল একবার যাবি দুলা ভাইয়ের কাছে? এমনি ঘুরে আসলাম।
কিন্তু সবাই কি ভাববে? শফিক ভাইও বলছিল সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে।
এই তো বাঙালির সমস্যা, জ্বর হলে ফট করে প্যারাসিটামল খাবে, সর্দি হলে সিট্রাসিন খাবে, অথচ মনের উপর চাপ পড়লে তাকে পাত্তাই দেবে না। সেটা সবার কাছ থেকে প্রথমেই গোপন করে রাখবে, যেন বাংলা সিনেমার দিব্যি দেয়া। শোন, শরীরের যেমন যত্ন নিতে হয় তেমনি মনেরও যত্ন নিতে হয়। মনের স্বাস্থ্য বলে একটা ব্যাপার আছে,
কিন্তু কেউ জানলে হয়তো।
প্লিজ নিতু, মুখের মতো কথা বলবি না। সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই তোকে লোকে পাগল বলবে, এটা সেই যুগ না। সারাক্ষণ টিভি এফএম রেডিও গুলোতে কত কত প্রোগ্রাম করছে, তাও যদি আমরা সচেতন না হই তাহলে আর কবে হব? মেয়েদের মধ্যে একটা সমস্যা গোপন করার প্রবণতা রয়েছে সেই সৃষ্টির শুরু থেকে। এটা থেকে দয়া করে বের হ বন্ধু।
আচ্ছা ঠিক আছে, চল। কাল কখন যাবি? আচ্ছা আজ যাওয়া যাবে না?
আমি দুলা ভাইকে ফোন দিয়ে শিওর হয়ে নিই, তারপর তোকে জানাচ্ছি।
বন্ধুরা শুনছেন কুয়াশার গল্প আজকে, আর 117 রুম এই গল্পের নাম, কাহিনীর নাম এতক্ষণ পরে বললাম। গল্প চলবে আরো কিছুক্ষণ, আমার মনে হয় আমি আর মাঝখানে কথা না বলি চলে যাব শেষ পর্বে। দেখি এখানে কি হয়। শান্ত কি তার দুলাভাইয়ের কাছে নিয়ে যাবে নিতুকে? নিতুর কি আসলেই কোনো মানসিক সমস্যা হয়েছে? তার কি হ্যালুসিনেশন হয়, নাকি সে যা দেখছে যা ঘটছে সবই সত্যি? সবই জানবো এই পর্বে।
তারপর শান্ত, তোর কি খবর বল? ওকে, তোর বান্ধবী তো?
জি ভাইয়া, ভালো আছেন?
কি নাম যেন তোমার?
জি, আমার নাম নিতু।
দুলা ভাই, আমি ওর নাম বলেছিলাম কিন্তু ফোনে।
সরি সরি ডিয়ার। তা নিতু কেমন আছে, তুমি কি হয়েছে তোমার একটু বলবে?
ভাইয়া, ঘুমের মধ্যে ইদানিং আমি খুব কেঁপে উঠি, আর মাঝে মাঝে মৃত মানুষকে দেখতে পাই।
পড়াশোনার খুব চাপ যাচ্ছে ইদানিং?
জি তাই কি যাচ্ছে ভাইয়া।
খুব টেনশন করছো পড়াশোনা নিয়ে?
না মানে ভাইয়া, আমার টেস্টের টেস্ট পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সেটা আমি বাসায় জানাইনি, এই জন্য টেনশন হচ্ছে।
যেসব বিষয়ে খারাপ করেছো সেসবের সাথে কি কোনো অঙ্ক অর্থাৎ সংখ্যা জাতীয় কোনো সম্পর্ক আছে?
হ্যাঁ দুলা ভাই, ওই ট্যাক্সোনমির পুষ্প সংকেতের সংখ্যা বা যেসব বিষয়গুলোতে অঙ্ক আছে সেগুলোতেও খারাপ করেছে।
বুঝতে পারছি নিতু, এটা কোনো সমস্যাই না, এটাকে হাইপারকাইনেটিক বিহেভিয়ার ডিসঅর্ডার বলা হয়। এটা একটা সাধারণ নার্ভের অসুখ, এর লক্ষণ হচ্ছে মনোসংযোগ অক্ষমতা। অঙ্ক বা সংখ্যা দেখলেই আমরা ভয় পেয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে এই বিপদে পড়ি। পরীক্ষার আগে প্রায় 60% স্টুডেন্টরাই এই হাইপার বিহেভিয়ার ডিসঅর্ডারের মধ্য দিয়ে যায়। বি হ্যাপি, তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, এতেই হবে।
পরের সপ্তাহটা নিতু খুব ভালো ছিল, ওর মন থেকে ভয় টেনশন সব হঠাৎ করে উড়ে চলে গেল। নিতু বেশ আনন্দে পড়াশোনা করছে, আজ সবাই রুমেই আছে, আজ কারো পড়ায় মন নেই, পড়ার টেবিলে বিছানায় যে যার মতো গল্প করছে। তারপর সবাই ভাবলো আজ ওদের ছুটি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিছানায় চলে গেল সবাই। খুব ভোরে সবাই উঠে পড়বে। মিতু আজ রাতে আবার হাসুর গলা শুনতে পেল। হাসু সমানে দরজা ধাক্কা দিল। মিতু দরজা খুলে দিল আর প্রচন্ড এক ধাক্কা দিয়ে কেউ যেন ওকে দূরে ছুড়ে ফেলে দিল। মিতু টেবিলের সঙ্গে ধরাম করে বাড়ি খেয়ে বিছানায় পড়ে গেল। মিতু শরীরে আবার ঝাঁকুনি হচ্ছে এবং বিছানা সহ নড়ছে। রুমের সবাই ভয়ে অস্থির হয়ে উঠে বসে আছে। মিতুর মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে। আস্তে আস্তে শব্দটা বিভৎস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যন্ত্রণা কাতর কোনো পশু যেন আর্তনাদ করছে বাঁচার জন্য। ওকে কিছু একটা ভর করেছে, ওকে এলোমেলো ভাবে উপরে নিচে ফেলছে, মিতুকে আছড়ে মেরে ফেলবে। রুমের সবাই দিশেহারা হয়ে যাচ্ছে, কি করবে কেউ বুঝতে পারছে না। সবার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেছে। আশেপাশের সব রুমের মেয়েরা ছুটে এসেছে। এরই মধ্যে হলের সুপারও খবর পেয়ে চলে এসেছে। ম্যাডাম রুমে ঢুকতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। রুমে ঢুকে উনি আতঙ্কে স্তম্ভিত হয়ে গেলেন। কোনো যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাবে না এমন ঘটনা চোখে দেখল। মিতুকে কোনো অপশক্তি তার বিছানা থেকে উপরে উঠিয়ে ফেলছে, আবার নিচে নামিয়ে দিচ্ছে। একবার দুবার নয়, বারবার এটা ঘটছে। কেউ যেন সমস্ত শক্তি দিয়ে ইচ্ছে মতো দুহাত উপরে তুলছে, আবার ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে। মিতুর গলা দিয়ে বিভিন্ন সময় কথা বেরোচ্ছে। একশো আঠেরো শান্ত তামান্না সুমিকে বলল, সবাই মিলে ওকে শক্ত করে ধরো আর গায়ে পানি ঢালো, নয়তো মরে যাবে। দৌড়ে মেয়েরা পানি নিয়ে এলো, অনেক করে পানি ঢেলে দিল তারপর নিতুর গায়ে। হঠাৎ করে অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। নিতু কেমন যেন নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে রইল। কাঁপা গলায় একবার শুধু বলল, বলেই হরহর করে বমি করে ফেলল। কেমন যেন একটা রক্ত পোড়া কাপড়ের বোটকা গন্ধ চারিদিকে ভরে গেল। সুপার ম্যাডাম দ্রুত আয়াদের দিয়ে ঘর পরিষ্কার করালো। তারপর সবাইকে বাইরে বের করে দিয়ে মিতুর ভেজা জামা কাপড় বদলে ওকে বিছানায় শুইয়ে দিল। ও এখন ঘুমাচ্ছে, ওদের বাসায় এক্ষুনি ফোন করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে নিতুর বড় বোন, বড় মামা, শফিক ভাইয়া সবাই চলে এলো হলে এবং নিতুর সমস্ত বইপত্র, নোটস, জামা কাপড় গুছিয়ে নিতুকে নিয়ে বাড়ি চলে এলো। ঠিক কি ঘটেছিল তা ম্যাডামের কাছ থেকে ওরা ভালোভাবে জেনে নিল। নিতু শফিক ভাইয়া দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করল। শফিকের এক বন্ধুর বড় ভাই ডাক্তার, প্রথমে শফিক ওনার সঙ্গে দেখা করতে গেলেন।
কেউ যদি রাতে ঘুমাতে না পারে অথবা অদ্ভুত দৃশ্য দেখে, ভয়ে অস্থির হয়ে যায়, বা কেউ যদি তাকে ঘুমের মধ্যে ডাকে অথবা যদি সে দাবি করে বলে একজন মরে যাবে, তাকে পালাতে হবে, তাহলে কি আপনি তাকে শুরুতেই মনোবিদের কাছে নিয়ে যাবেন?
মানে আমার তো মনে হয়েছে সব আচরণই খুবই অস্বাভাবিক, তাই প্রথমেই
না, শুরুতেই দেখতে হবে রোগীর ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা। কারণ লক্ষণটা হচ্ছে ব্রেন টিউমারের। যে কোনো অসুখের চিকিৎসা করার আগে ভালোভাবে পরীক্ষা করে দেখতে হয় কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, তারপর মনের চিকিৎসা। আমি আপনাকে একজন বিখ্যাত নিউরোলজিস্টের কার্ড দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করুন।
থ্যাংক ইউ ভাইয়া।
এই নিন আমার কার্ড, এটা দেখালে আপনি সহজেই দেখা করতে পারবেন।
শফিক বিকেলের পর অ্যাপয়েন্টমেন্ট করল। স্লিপ দেখার পর সহজেই ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার নাম ডক্টর এহসানুল্লাহ। নিতু, শফিক, নিতুর বড় আপু সবাই ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং কিছু কিছু বিষয় নোট করলেন। তারপর বললেন ওর কয়েকটা পরীক্ষা করাতে হবে, ভালোভাবে পরীক্ষা না করে হুট করে কিছুই বলা যাবে না। তারপর রিপোর্টগুলো নিয়ে দুদিন পরে আবার আসতে বললেন। রিপোর্ট নিয়ে ডাক্তারের সামনে বসে আছে শফিক, নিতু এবং যথারীতি নিতুর বড় আপু ও বড় মামা। নিতু একদম চুপচাপ, ডাক্তার এসে ঢুকুচকে কি যেন দেখছেন রিপোর্টে বারবার।
আচ্ছা, রোগী কি সত্যি ভীষণ কেঁপে বিছানা থেকে উপরে উঠে যেত?
জি স্যার, তবে বাসা আসার পর ওর তেমন কোনো সমস্যা হচ্ছে না, শুধু অনেক চুপচাপ, কথা বলে না।
না মানে আমি ভেবেছিলাম কাপার বিষয়টি ক্রনিক কনট্রাকশনের জন্য হয়। আমাদের শরীরের মাংসপেশিগুলো যদি কিছুক্ষণ পরপর শক্ত এবং নরম হতে থাকে তাহলে এটা ঘটে। সেক্ষেত্রে মস্তিষ্কে কোনো রিয়াকশন হলে এমনটা হতে পারে। কিন্তু
তার মানে স্যার, খুলে বলুন স্যার।
পরীক্ষাতে এমন কিছু ধরা পড়েনি। আচ্ছা, ও কি মাথায় কখনো আঘাত পেয়েছিল বা ছোট বয়সে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল?
জি না স্যার।
ঘুমের মধ্যে কি ও হাঁটাহাঁটি করে?
আমি কখনো দেখিনি, তবে ওর হোস্টেলের বান্ধবীরা বলেছিল ও নাকি কখনো সখনো দরজা খুলে বাইরে চলে যেত ঘুমের মধ্যে।
ও কি কখনো বাজে গন্ধ পায় জানেন?
জি স্যার, ও নাকি রক্ত মাখা কাপড় পরা গন্ধ পায়। আপনি কিভাবে জানলেন স্যার?
আমারই তো জানার কথা। সে যাক, পোড়া এবং খারাপ গন্ধ পাওয়া, এটা আসলে ব্রেনের একটা আনওয়ান্টেড অ্যাক্টিভিটির লক্ষণ। মনে হয় ওর টেম্পোরাল লোবে একটা রিঅ্যাকশন হয়েছে। ওর একটা ইইজি করাতে হবে।
এটা কি স্যার?
ইইজি হচ্ছে ইলেকট্রন এনসিফ্যালোগ্রাফ, ওই ব্রেন ওয়েভের পরীক্ষা আর কি।
পরীক্ষাটা কি আজই করাতে হবে?
এখনই করব, তবে ঘুমের ওষুধ দিয়ে নড়াচড়া করলে কিছু বোঝা যাবে না।
ডাক্তার এসে নার্সদের ডেকে সব যন্ত্রপাতি নিয়ে এসে নিতুকে কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়ে তারপর ইসিজি করলেন। নিতুর মস্তিষ্কের বাঁ দিকে এবং ডান দিকে তরঙ্গ মিলিয়ে দেখলেন এবং অবাক হয়ে গেলেন। কোথাও কোনো অসামঞ্জস্যতা নেই তো? কারণ অসামঞ্জস্য থাকলেই কেবল রোগীরা এরকম অনেক কিছু শোনে, দেখে বা বোঝে যার কোনো অস্তিত্ব নেই। ডাক্তার থ হয়ে কিছুক্ষণ বসে রইলেন। আরো একবার ওর সিটি স্ক্যান করে দেখলেন ডাক্তার, তারপর একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখানোর পরামর্শ দিলেন, আরেক দফা রিপোর্ট এবং নিতুকে নিয়ে শফিক সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করলেন। সাইকিয়াট্রিস্ট গভীর মনোযোগ দিয়ে সমস্ত কাগজপত্র, রিপোর্ট ও হিস্ট্রি দেখে বললেন,
না এমন কিছু নেই রিপোর্টের যার দ্বারা প্রমাণিত হয় নিতু শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ। ওকে কিছুদিন পূর্ণ বিশ্রামে রাখুন এবং প্রোটিনযুক্ত খাবার দিন, আর সাউন্ড স্লিপ মাস্ট। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এক মাস পর আর একবার এসে দেখা করবেন। আর হ্যাঁ, ওকে হোস্টেলে আপাতত যেতে দেবেন না, কোথাও ঘুরে আসুন ওকে নিয়ে, ওর মন ভালো হয়ে যাবে। আশা করছি সময়ে সব ঠিক করে দেবে। অল দ্য বেস্ট।
নিতু অসম্ভব চুপচাপ হয়ে গেছে। সারাদিন দু একটা কথা আগে যাও বলতো, এখন দু শব্দ পর্যন্ত করে না। বড় আপা যত্ন করে খাইয়ে দাইয়ে ওষুধপত্র খাওয়াচ্ছেন। নিতুর বাবা মা এরই মধ্যে অনেকদিন ঢাকায় এসেছিল, প্রায় এক মাস পর। হঠাৎ একদিন সকালে নিতু চিৎকার করে কাঁদছে। বড় আপা দৌড়ে এসে ওর ঘরে গিয়ে দেখে, এসব কি?
আমার সব চোখ কেমন সাপের মতো জট হয়ে গেছে, আমি জট খুলতে পারছি না।
বড় আপা অবাক হয়ে তাকিয়ে রইল নিতুর চুলের দিকে। নিতুর এত সুন্দর সিল্কি চুলের কি অবস্থা? বড় আপা দিশেহারা হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল, এতদিন শফিকের সঙ্গে ছুটোছুটি করে জয়ার মিসে সেই ফকির বাবার কথা তো খেয়ালই ছিল না। তারপর তাড়াতাড়ি সে মিসকে ফোন করে ফকির বাবার সঙ্গে দেখা করার ব্যবস্থা করল। এবার আর শফিকের কথা শুনল না, শনিবার দেখা হবে ফকির বাবার সঙ্গে। উনি দুটো কালো জ্যান্ত মুরগি আর একটা বাদুর নিয়ে যেতে বললেন। এক শনিবার সন্ধ্যায় নিতুকে নিয়ে ওর বড় আপা ফকির বাবার ওখানে গেলেন। কালো কাপড়ে নিতুকে থেকে আবছা আলো অন্ধকার করে ঘরের ভেতরে বসিয়ে অদ্ভুত ভাবে জ্যান্ত মুরগি দুটো কেটে ওদের কলিজা আর বাদুরের রক্ত নিয়ে একটা বিকট খেলায় মনে হয় ফকির মেতে রইলেন। মুরগির কলিজা আর বাদুরের রক্ত একসঙ্গে মেখে নিতুর মাথার উপরে ধরে চটকির মতো ঘোরাতে লাগে। তারপর নিতুর সামনে উবু হয়ে বসে এক টানা ক্লান্তিকর একঘেয়ে সুরে মন্ত্র পড়তে লাগলেন। সবাইকে হাত ইশারে সরে যেতে বললেন।
একসময় নিতু থরথর করে কাঁপতে লাগলো। ওর গায়ে কিছু একটা ভর করে আছে মনে হচ্ছে। নিতু মাথার উপরে বাদুরের রক্ত মাখা মুরগির কলিজা পিণ্ডের মতো শূন্যে ভাসতে লাগলো, আর টপ টপ করে কালো রক্তের ফোঁটা নিতুর চুলে পড়তে লাগলো। নিতুর চোখ বন্ধ, কিছুই দেখছে না। ফকির বাবা নিতুর চুলের জট কেটে দিল, জট কেটে কলিজা সহ আগুনের কুণ্ডলিতে দিয়ে দিল। নিতু অজ্ঞান হয়ে পড়ে গেল। একটা বিচ্ছিরি বোটকা গন্ধ চারিদিকে ভরে গেছে, মনে হচ্ছে পচা রক্ত মাখা কাপড় পোড়া গন্ধ। অনেকক্ষণ পর্যন্ত আগুন জ্বলে পুড়ে সব ছাই করে দিল। তারপর সে ছাই ফকির বাবা বিশেষ পদ্ধতিতে তুলে রাখলেন।
মিস মিস ওকে একটু পানি দেন না।
কি ব্যাপার আপু, কোথায় নিয়ে এলো আমাকে?
ওই তো জয়ের মিস, ওনার একটা জরুরি কাজ ছিল তাই এসেছিলাম, এখন চলে যাব।
ফকির বাবা সেদিন আর কারোর সঙ্গে দেখা করলেন না। দরজা বন্ধ করে একটা ছোট ঘরে উনি বিশ্রাম নিচ্ছেন। এ বিশ্রাম কতক্ষণ চলবে কেউ জানে না। নিতু এখন একদম স্বাভাবিক। ও জানে ওর খুব টাইফয়েড হয়েছিল, তাই এই বছর ফাইনালটা দিতে পারেনি। একই আর লস হলো, কিন্তু সামনের বছর পরীক্ষাটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নিতুর এখন আর হলে যেতে একদমই ইচ্ছে করে না। পরীক্ষার সময় তো যাবে না বলে বড় অপুর বাসা থেকে পরীক্ষা দেবে। তাছাড়া ইয়ারড্রপের কারণে হলের সব বান্ধবীদের সাথে একটা গ্যাপও হয়ে গেছে, নিতুর ভাল লাগে না। তারপর ফাইনাল পরীক্ষার পর নিতু একদিন কলেজে গিয়ে শান্তর সঙ্গে পুকুর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করল। ওখানেই সে শুনল 117-র আরেকটা মেয়ে নাকি তেঁতুল গাছের পেতনি মেরে ফেলেছে, কারণ মেয়েটার ঘর এমনভাবে পেছনে ঘোরানো ছিল যা আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যুর কোনো লক্ষণ নয়। কোনো অপশক্তি মেয়েটাকে ঘাড় মুচড়ে মেরে ফেলেছে। খুবই কুৎসিত একটা মৃত্যু। সাংবাদিক, পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। পত্রিকায় খুব লেখালেখি হচ্ছে, হলের মেয়েরা খুব ভয় পেয়েছে, তাই 117 রুমকে এখন হলের অফিস রুম করে দেওয়া হয়েছে। ওই রুমে আর মেয়েরা থাকে না। 117-এর পেছনে যে তেঁতুল গাছটা ছিল ওটাও কেটে ফেলা হয়েছে। কাটার সময় নাকি বোটকা পচা দুর্গন্ধে হোস্টেল ভরে গিয়েছিল। হলের প্রিন্সিপাল ম্যাডাম পাইপের দিয়ে কয়েক গ্যালন কেরোসিন ওই গাছের গোড়ায় ঝেড়ে দিয়েছে। কিছুদিন পরে শোনা যায় ওই গাছ যে লোকগুলো কেটেছিল তারা নাকি একজন টাইফয়েড এবং আরেকজন রক্ত বমি করে মারা যায়। তিনতলা পর্যন্ত পুরো হল ভালো করে ফিনাইল দিয়ে ধোয়া হয়েছে এবং টিভির রুমে সমস্ত মেয়েদের নিয়ে একটা মিলাদ মাহফিলও করা হয়েছে। এখন আস্তে আস্তে আবার হলে মেয়েরা স্বাভাবিকভাবে থাকতে শুরু করেছে। এই ঘটনা নিতুকে তেমন স্পর্শ করল না, তবে মাঝে মাঝে অদ্ভুতভাবে নিতু কেঁপে ওঠে। কোনো এক অজানা অনুভূতি ওকে কোথায় যেন ডেকে বেড়ায়। অচেনা কোনো অশরীরী হয়তো ওকে বলতে চায়, সত্যি কি সবকিছু ঠিক হয়ে গেছে নাকি আদৌ যাবে। বন্ধুরা, শেষ হয়ে গেছে আজকে কুয়াশার মূল কাহিনী। দীর্ঘ এক কাহিনী শুনলাম আজকে এবং খুবই ইন্টারেস্টিং। অনেক SMS এসেছে এবং অনেক রাত আমাকে, আমার যাবারও প্রায় সময় হয়ে গেছে। শুরু করছে, SMS পাঠিয়েছে তীর্থ, লিখেছে দ্য স্টোরি ইজ সো গুড বিকজ দ্য ক্রিয়েটার অ্যান্ড ইয়োর প্রেজেন্টেশন ইজ জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ তীর্থ। জিহাদ লিখেছেন, আচ্ছা তার আগে আমি, ভালো কথা, আমি তো গল্পে একেবারে এতই নিমগ্ন হয়ে গেছি যে আমার চমৎকার স্ক্রিপ্ট লিখেছেন যারা সব কাজ করেছে, কুয়াশা টিমকে ধন্যবাদ তো জানানো হয়নি, তাদের নামগুলো বলা হয়নি, আমি একেবারে খুবই নিমগ্ন হয়ে গেছিলাম গল্পের মধ্যে। তো যাই হোক, আজকের গল্পের নাম হচ্ছে, আজকের কাহিনীর নাম হচ্ছে রুম নাম্বার 117। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, নাট্যরূপ দিয়েছেন মূল কাহিনী তার, আর এই নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন যথারীতি শেখ উস্তাবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, চরিত্রের নাম সহ তাদের নাম জানিয়ে দিচ্ছি। নিতু চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, শান্ত চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, হাসু মৌ, কিয়া চরিত্রে বন্যা, রেশমা চরিত্রে কুমকুম, তামান্না চরিত্রে মৌ, অনেকেই অনেক চরিত্রে কিছুটা ডিফারেন্ট ভয়েস করে ইয়ে করা হয়েছে, আপনারা বুঝতে পারবেন না। সুমিত চরিত্রে অভিনয় করেছেন নরিন, শেলির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, বড় আপা মিনু, শফিক প্রত্যয়, ফকির প্রত্যয়,
এক নম্বর ডাক্তার রাজু, দুই নম্বর ডাক্তার রাজু, ডাক্তার এসানের চরিত্রে অভিনয় করেছেন আপেল, দুরা ভাইয়ের চরিত্রে মাসিউর রাও। তো বন্ধুরা, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ, এবং আমার এতক্ষণ সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ, যারা এসএমএস পাঠিয়েছেন তাদের এসএমএস পড়ে আমি কিছু এসএমএস পড়ে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, জিহাদ লিখেছেন কেরানীগঞ্জ থেকে, জিহাদ, রাব্বি, নাজমুল, অন্তু, সজল, মিশকাত সব ফ্রেন্ড মিলে তারা কুয়াশা শুনছে। লাভ ইউ আপু, অসম গল্প, অনেক ধন্যবাদ। লিখেছে চামিলি, আজকের কুয়াশা স্টোরিটা জাস্ট বিউটিফুল, আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ চামিলি। সেলিম লিখেছে রাহুজান থেকে, আপু কি লিখেছে ভাই এটা তো বুঝতে পারলাম না, আমি শব্দটা বুঝতে পারছি না। তাসমিয়া অ্যান্ড তাসিম চিটাগং থেকে লিখেছে, আপু কুয়াশা ইজ দ্য বেস্ট, কুয়াশা আজ অনেক ভালো লেগেছে, আমরা দুই বোন একসাথে শুনছি, থ্যাংকস কুয়াশা টিম কে অ্যান্ড হ্যাপি অ্যান্ড নিউ ইয়ারের শুভেচ্ছা। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, আজকে নতুন বছরের প্রথম কুয়াশা ছিল। তুষার লিখেছে দ্য স্টোরি ইজ নট দ্যাট স্কেরি এনিওয়েজ। নিতু লিখেছে হিসাবে কে অভিনয়, নিতু হিসাবে কে অভিনয় করেছে, চরিত্র অভিনয় করেছেন শাড়ি, লিখেছে তার ভয়েস খুব নাইস অ্যান্ড অভিনয় আমার খুব ভালো লেগেছে, লিখেছে রাফি। রাজ লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শ্যামিন আপু সাহেব পাড়ার আনি কাকে, আচ্ছা এত কিছু তো এখন করা যাবে না এই রাতে। আর সাইরাস আহমেদ লিখেছে মায়া কানন থেকে, এত ভয় জীবনেও পাইনি আপু, অনেক ভয়ঙ্কর। অবন্তিকা লিখেছে এই গল্পটার কিছু অংশ হুমায়ুন আহমেদের অনুবাদকৃত এবং পিশাচ, না না আমার মনে হয় না, তুমি যেটা আমি কোনো মিল পাইনি, হতে পারে অনেক কাহিনী একই রকম থাকতে পারে। রামিসা লিখেছে এই গল্পের কিছু, আচ্ছা সেটা তো পড়লাম। ইমন লিখে শামিন আপু তোমার আজকের শো শুনে মানসিক প্রেসার অনুভব করছি, আমি এখন কি করব, তুমি এখন বড় বড় তিনটা নিঃশ্বাস নাও, তারপর এক গ্লাস পানি খেয়ে ঘুরে চলে যাও। মামুন লিখেছে গুলশান থেকে, শামিন আপু আজকের কাহিনীটা এক কথা অসম। লিখেছে একজন বাসায় এক বাতি অফ, জানালা অন, জানালা দিয়ে তাকালে দেখা যায় চিতা, কিছুদিন আগে একজনকে একজনকে পোড়ায় এই চিতায়, কিন্তু ভয় পাচ্ছি না, অন্তু দেবনাথ দেখেছে। আসসালামু আলাইকুম, আমি মুসা ফ্রম চিটাগং, শামিন আপু হাউ আর ইউ, আমি এখন ভয় পাই না, কিন্তু আমি আমি কখনো ভয় পাই না, ওকে, কিন্তু আজ ভয় পাচ্ছি, ওকে। ইদি লিখেছে বোয়ালখালী থেকে, গল্পটি খুবই ভয়ানক হয়েছে। জসিমউদ্দিন মুরাদ লিখেছে হাটহাজারি থেকে, 117 নাম্বার রুমে যারা থাকবে তাদের সকলকে ওই সুইসাইড করা মেয়েটা হত্যা করে তার ব্লাড চুষে খাবে, ওকে। স্বরূপ লিখেছে শামিন আপি আজকের গল্পটা অসম ও একসাথে ভয়ঙ্কর আপু, আমি পি হুমায়ুন আহমেদের মিসির আলীর গল্প শুনতে চাই। দেখা যাক, ইচ্ছে তো আছে অনেক রকম, কতটা করতে পারি সেটা পরে দেখব আর কি। হাই আপু, তারান্নুম ফ্রম বনশ্রী, আপু আমি আমার দুইজন ছোট ভাইকে সাথে নিয়ে তোমাকে শুনছি, তুমি কি কখনো গ্রামের পথে রাতে একা হেঁটেছ? বেশ ছোটবেলায়, কিন্তু একা না, দল বেঁধে আর কি, সেই কারণেই ভয় পাইনি, একা হাঁটবার প্রশ্নই আসে না রাতের বেলা গ্রামের পথে, সাথে লোক ছিল, অনেকবারই হেঁটেছি আর, কিন্তু অনেক আগে ছোটবেলায়। সাইরা লিখেছে চিটাগং থেকে, হাই আপু হোয়াটসঅ্যাপ, ইওর ভয়েস ইজ সো সুইট, আই লাভ ইউ সো মাচ আপু, আপু একটা আপু একলা একলা কথা বলে, এটা কি তুমি? কখন একলা একলা কথা বলে? যে ন্যারেশনের পার্টটা কথা বলে, হ্যাঁ সেটা আমি। রংপুর বয় লিখেছে ওয়াও, ওকে। বাসার উত্তরে থেকে আমি চাইমিনা পাঁচের গল্পটা অনেক ভয় লেগেছে, এই প্রথম এসএমএস করলাম, আমার এসএমএসটা পড়ো। অরুণী লিখেছে আপু আমি 4 বোতল মাউন্টেন ডিউ খেয়েছি, তবুও ভয়কে জয় করতে পারছি না, আমি যদি মারা যাই তাহলে কি এবিসি 3 কাঁদবে? ও ডোন্ট টক লাইক দ্যাট, তুমি মারা যাবে কেন? 4টা মাউন্টেন ডিউ খেয়ে ফেলেছে, ভয় কি কখনো মারা যায়? কোনোদিন আমি শুনিনি কোনো ভয়ের গল্প পড়ে বা ভয়ের ছবি দেখে বা ভয়ের কাহিনী শুনে কেউ মারা গেছে, সুতরাং তোমার সেই ভয় নেই, সেটা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক, আবারও কথা হচ্ছে আমার সঙ্গে আগামীকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত তারা রামপামে, সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকো, আমি বিদায় নিচ্ছি এখন, তারা বাই বাই, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.